This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। সময় এখন 11:20 এবং শুরু হয়ে গেল বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। এই মুহূর্তে আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আর জে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। অনুষ্ঠানের শুরুতেই চলুন আর জে সুমনের কাছ থেকে জেনে নিই কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে উপবিষ্ট হবার জন্য।
যাহা বলিব সত্য বলিব,
ধন্যবাদ কিবরিয়া। আজ সত্যের মঞ্চে বসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করবেন মামুন। ছোটবেলা বাবা ইন্ডিয়া থেকে একটা পুলিশের পোশাক এনে দেয়, ওটা পেয়ে অবচেতন মনে পুলিশ হওয়ার একটা ইচ্ছা জাগে মামুনের মনে। যদিও জীবন পাঠ পরিক্রমায় শেষ হয়ে ঠেকেছে অন্যরকম। মামুন ছোটবেলা থেকেই এতই দুরন্ত প্রকৃতির যে লেখাপড়া রেখে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতেই অনেক পছন্দ করেন। বন্ধুদেরকে পেলে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারেন। মামুনের মধ্যে অনেক ভালো গুণ রয়েছে, কিন্তু মামুনের দুঃখ হচ্ছে সেই ভালো কাজগুলো আর কখনোই মানুষের সামনে আসে না। এমন আরো অনেক দুঃখই হয়তোবা মামুনের জীবনে রয়ে গেছে, যেই দুঃখগুলো থেকে মামুন অনেক শিক্ষা নিয়েছেন। কিন্তু মামুন কি শিক্ষা নিয়েছেন সেটা জানতে আবারও ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব,
অনেক অনেক ধন্যবাদ সুমন। আজকে মামুন রয়েছে তোমার কাছ থেকে আমরা জানলাম মামুন তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে যাচ্ছে। তার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন যে যাহা বলিব সত্য বলিবতে সমাজের একজন সুধীজন থাকেন, যিনি পুরো অনুষ্ঠানে অপ্রিয় সত্য আগাগোড়া শোনেন, শোনার পরে তার বিশ্লেষণাত্মক মন্তব্য সবার সামনে তুলে ধরেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। প্রথমেই ফোনে তার সঙ্গে একটু কথা বলছি। তাজুল ইসলাম, অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি নিয়মিত আমাদেরকে সঙ্গ দিচ্ছেন এবং এই অনুষ্ঠানের একেবারে অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে গেছেন। আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, আশা করছি যে পুরো অনুষ্ঠানে আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং বরাবরের মতোই আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ মামুন। প্রথমেই আপনার কাছ থেকে আমি জানতে চাই যে আমরা বিশ্বাস করি যে মানুষের বিবেক বোধ যখন শূন্য হয়, মানুষের বিবেক বোধ যখন থাকে না, তখন একটা মানুষ খারাপ কাজ করে। আর আজকে আপনার বিবেক জেগেছে বলেই আপনি আজকে লাখো মানুষের সামনে আপনার জীবনের অপরাধগুলো, ভুলগুলো স্বীকার করতে এসেছেন, যে আপনি কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছে। তো আপনার এই বিবেকটা জাগানোর কাজটা কে করেছে, কি কারণে আপনার এই বিবেকটা জাগল?
বিবেকটা আমার জাগলো, আমি বোমে অ্যাক্সিডেন্ট হই। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমার বিবেকটা খুলে, আমি কোনো খারাপের সাথে আর জড়াবো না।
বোমাতে আপনি আঘাতপ্রাপ্ত হন?
হ্যাঁ, বোমা বানাইতে যে আঘাত,
তখনই আপনার কাছে মনে হয়েছে যে আর কোনো অপরাধ না করা,
কোনো অপরাধ আমি করব না, কোনো অপরাধের সাথে জড়াবো না।
প্রিয় শ্রোতা, আমরা বিবেক বোধের জায়গাটি খুঁজে পেলাম। আমরা বারবারই একটা কথা বলি যে বিবেক জাগানোটা সেটা হতে পারে কোনো ঘটনার মাধ্যমে, হতে পারে কারো মাধ্যমে, হতে পারে নিজে থেকেই, কিংবা হতে পারে কারো কাছ থেকে শুনে। যে কাজের মধ্যে সে লিপ্ত ছিলেন সেই কাজেই তাকে শিক্ষা দিয়েছে যে মৃত্যু ছাড়া
তোমার আর কোনো পথ নেই এই কাজগুলো যদি তুমি করো। তার একটি হচ্ছে বোমা বানানো। এই বোমা থেকে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে মামুন তার বিবেকের জায়গা থেকে আজকে লাখো মানুষের সামনে স্বীকার করতে এসেছেন কি তার জীবনের অপ্রিয় সত্য। আমরা চলে যাচ্ছি যাহা বলিব সত্য বলিবর মূল পর্বে। আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমার ফুফাতো বাড়ি, আমি ফার্মেসি ওইখান থেকে শুরু করতে চাই।
জি, আমরা শুনি।
94 প্রথমে আমার আপন ফুফাতো ভাই, নাম আবুল হোসেন, ও আর আমি সিগারেট খাই। সিগারেট খাওয়াতে আমার বাবার কাছে, আমার চাচার কাছে বলে, তো আমার চাচা আমাকে খুব মারধর করে।
আচ্ছা, একটু যদি আপনাকে আর একটু পিছনে ফিরিয়ে নিয়ে যাই, বড় হয়েছেন কোন এলাকায়? আর আপনার গ্রামের বাড়ি কোথায়?
আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলা, লোহজন থানা। আমার ফ্যামিলি ভালো, মোটামুটি সচ্ছল ফ্যামিলি। আমরা তিন ভাই এক বোন।
তিন ভাই এক বোন। আপনি কি সবার বড়?
না, আমার বড় ভাই আছে।
আচ্ছা, কোন ক্লাস পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন?
আমি পড়ালেখা অল্প করছি, পড়ালেখার জন্য চাপ করছে, প্রেশার করছে, কিন্তু আমি বন্ধুবান্ধব নিয়ে খেলাধুলা বেশি করতাম, শয়তানি করতাম।
আচ্ছা,
আর একটু ছোট থেকে আমার একটু অভ্যাস আছে, আমি পোশাক আশাকের স্টাইল বেশি করতাম। বন্ধুবান্ধব যদি একটু কম দামি ড্রেস পরতে দিলে আমি একটু ওদেরকে একটু ঠেস মারতাম, এটা একটা প্যান্ট হইল নি, এটা একটা ই হইল নি, এগুলার থেকে অনেক টাইমে কারোর সাথে মারামারি হইত। আস্তে আস্তে এগুলা বড় হইতেছি, মারামারি গুলা আমার আরো বেশি রকম হয়ে যেত।
আপনি যখনকার কথা বলছেন যে আপনার ফুফাতো ভাইকে চাকু দিয়ে রক্তাক্ত করলেন, সেটা কত বছর বয়স আপনার?
আমার বয়স তখন 14-15।
চোদ্দ পনেরো বছর বয়সের সময়টাতে আপনি কি করতেন তাহলে?
তখন আপনার আমার বাবা যখন স্কুলে, আমি বন্ধ হয়ে গেল, তখন আপনার স্কুলে যাই না, স্কুলে ডাকে তার ফ্যামিলির গার্জেন, তখন আমি ইসে আমার দোকানে নিয়ে বসায়।
আচ্ছা,
তখন থেকে আমি দোকানে বসি।
আচ্ছা,
আব্বু দোকান থেকে বাসা আসলে আমি ভাত খাইতে আইতো, তখন আমি যেতাম। তখন আমি দুপুর 4-5 পর্যন্ত থাইকা ওই ক্যাশেতে টাকা চুরি করে নিয়ে আইসা পড়তাম, ওই টাকা দিয়ে বন্ধুবান্ধব নিয়ে ঘুরতাম ঘুরতাম ভাঙতাম।
ঠিক আছে, তো ওই সময়ের একটা ঘটনার কথা আপনি বলছিলেন যে আপনার ফুফাতো ভাইকে আপনি চাকু দিয়ে।
আমি আর আমার ফুফাতো ভাই গুলিস্তান নওসাদ রোড, ওইখানে সিগারেট খাই, যে সিগারেট খাই ঠেলা গাড়ির নিচে বসে। খাওয়ার পরে আমার বাবারে চাচারে বইলা দেয়, চাচা আমারে ডাকায় নিয়ে খুব মারধর করে, মানে জঘন্য মার দেয় আমার। ক্রামবোর্ডের ফ্যাক্টরি আছে, ওইখানে ক্রামবোর্ড বানাইতো, ক্রামবোর্ডের লাঠি দেওয়া ভাইঙ্গা। পরের দিন আমার ফুফাতো ভাইরে খুঁজি, ফুফাতো ভাইটা আবার আমাদের বাড়িতে থাকতো, আমার চাচার বাড়িতে থাকতো, ওর মা মারা গেছে ছোটবেলায় ডেলিভারি টাইম, আর মা ওরা আমি খুঁজি যায় খুঁজা দোকানে পাই, আমার চাচার দোকানে ইফতারির পিএসটিএস কাটতেছে, চাচা নাই দোকানে, আমি ওর যা ডাক দিছি বাইরে না, তো ওই ওরাতে যে চাকুটা ছিল ওই চাকুটা রাখা ছিল যেটাতে পিএস কাটতেছে।
আচ্ছা,
তাই আমরা জিগে তুই কি কইস, কোনো কথা কয় না, পা উঠে বৈশ কাজ করতেছে যে পিএস টিএস কাটতেছে, তো আমি চাকুটা নিয়ে শয়তানির মাধ্যমে একটা পায়ের ভিতরে পাড়ের মতন মারি, কিন্তু শয়তানি না যে পার ঢুকিয়ে যায়। যখন ওই উইটা আমারে ধরছে তখন আমি আর একটা পার দিই মাজার উপরে কিডনির নিচে, এই একটা পার দিই, পরে ওইখান থেকে মানুষজন ছাড়া ছুড়ে দেয়, আমার কেউ ধরে টরে নেই, ওরা নিয়ে মেডিকেল হাসপাতাল লয়ে যায়। পরে আমি কয়েকদিন পলাই আসছিলাম, পরে এই ব্যাপারটা কিছু হয়নি,
কিছু হয়নি মানে কি আপনাকে,
মানে আমার ফ্যামিলি আর কিছু বলেনি,
কিছুই বলেনি আপনাকে?
না, ধমকাইছে এমনি, তার এরকম কিছু বলেনি, বা এলাকার কেউ কিছু বলেনি।
আপনার ভাইটার কি হলো?
ভাইটা অনেকদিন হাসপাতালে ছিল এবং ও পঙ্গু হয়ে গেছে পাওটা, তো এখনো পঙ্গু সে, তো আমার দাদি মারা যাওয়ার পরে ফুফাতো ভাইটা বাসার থেকে বাইরে যায়।
আপনাকে পরবর্তীতে সে কিছু বলেনি?
বলছে ওর তো কেউ নাই, ওর তো আর ওই ব্যাগিন নাই যে ও আমার কিছু বলতে পারবো। এরপরের থেকে আর আমি এই ব্যাপারটা নিয়ে আর কিছু হয়নি। আবার মাঝে মাঝে চিন্তা করতাম, এরকম একটা আমার ফুফাতো ভাইয়ের পঙ্গু করে আলাইলাম, কিছু বললো না কেউ, আমার একটা সাহস আস্তে আস্তে কিরম জানি বাইরে গেল। এখন কেউর সাথে কোনো ঝগড়া হইলে আমার লগে হাতের সামনে যেটা পাই ওটা দিই, বাড়ি টারি মারি, কাঁচের গ্লাস দা বাড়ি মারি, বা কোকের বোতল ভাঙ্গা পার মারছি, এরকম কয়েকটাই আছে। তো আমার ওইখান থেকে যখন আপনার এই ধরনের জিনিসটিতে জড়াইতে থাকি, 94 সনে শামীম ভাই আমাদের এলাকার সিনিয়র ভাই, তো উনি আবার মায়া করতো আমার, ওনার লগে টগে হাঁটতাম উঠতাম, একবার নেতা নেতার বাড়িতে যাইতাম সাথে সাথে, তো উনি আমার কোনোদিন অবৈধ কোনো কাজ কর্ম করায়নি। হ্যাঁ, করাইছে তো মাঝে মাঝে আর ভাঙা বাড়িতে আড্ডা ফাড্ডা করতো অনেক এলাকার মানুষ আইসা। তারপর আপনার যে মিরপুরের নাম করা সন্ত্রাস দুই ভাই, এরাও ওর কাছে আসতো, আসলে অনেক টাইমে অস্ত্র দিয়া যেত, এই অস্ত্র রাখার জন্য আপনার শামীম ভাই ডাক দিত, যা ক্ষমতা আসে তখন আকাশ শামীম ভাই আমেরিকা চলে যায়। যাওয়ার পরে আমি আর আপনার কতদিন কারোর সাথে চলাফেরা করি না,
মানে আলটিমেটলি যখন সাহস বেড়ে গেছে তখন আপনি এই লোকগুলোর চোখে পড়েছেন এবং তারা আপনাকে কাছে ডেকে নিচ্ছে এবং আপনি ধীরে ধীরে এই ধরনের অপরাজনীতির মধ্যে জড়িয়ে যাচ্ছেন।
হ্যাঁ,
ওকে,
এমনিতে অমুকে জিগা তুই পারবি, তুই তোর এরম মারলি, দুইটা পার দিলি, পঙ্গু করে আলালি, এগুলো বলাতে মনে করেন একজন আমার মায়া করে, যারা মায়া করে এরা হলো আমাদের এলাকার নেতা টাইপের লোক। ওইখান থেকে আমার কিছু বন্ধুবান্ধব আছে, এরা আবার ফুলবাড়িয়া স্টানের সন্ত্রাসরা, নাম হলো মাইকেল সাইদ, রিঙ্কু, আমি আরো কয়েকজন, এরা চিন্তায় চিন্তাই করত। দুই তিনটা জিনিস আছে এগুলো আমার না পছন্দ, চিন্তাই তারপর লুচ্চামি, এগুলো আমার না পছন্দ। তো ইস্টার্নের ভিতরে আমরা খালি ঘুরতাম, ওই মাইকেল সাইফ আর রিঙ্কু এরা দুজন হলো ইস্টার্নের যত ফালতু পোলা মানে আছে বস, ওই আপনার ব্যাগ ট্যাগ টান দিত, চেন থাপা দিত, চিন্তাই করত। একটা গ্রুপ আছে কামলা গ্রুপ, তাই রিঙ্কু আর আপনার মাইকেল সাইফ ওরা দুইজন ওইখানে অগত্যে যা ফিডিং লিত। তাই আমিও কয়েকদিন অগর লগে লগে যা এই ধরনের করছি, কোন চিন্তাই করিনি। মানে যে যারা কাজ করতো, যারা এগুলো নিত, কানের জিনিস টান্দা থাপা দিত, এগুলো আবার আমরা জানতে পারলে ওইখানে বুঝা যায় যে কে করছে, কোন চাকলাটা কোন সাইডটা কে কি করছে, এটা আবার আমাদের বন্ধু বান্ধব সবার নিউজ আছে। ওইখান থেকে আপনার যে টাকা পয়সা উঠতো আমি নিতাম, রিঙ্কু নিত, মাইকেল সাইদ নিত। হঠাৎ করে আপনার কমিশনার মারা গেছে, কমিশনার আপনার বাহিনীর 70 নং ওয়ার্ডের ভিতরে সবাই ডরায়, কোন লোক বাদ নেই যে তার গ্রুপটার বাহিনীর ডরা, কিন্তু আমরা ডরাইতাম না। তখন আপনার বাহিনী আমাদেরকে ধরানোর জন্য লোক পাঠাইলো পোলাবান। তাই আমি আর ওইখানে ওদিন যাইনি কয়েকদিন, ইস্টানে যাইনি। তো রিঙ্কু সাইদ এদেরকে ধরানোর জন্যই করছে, তো রিঙ্কুর সাথে মেশিন টেশিন সব টাইমই থাকতো। তো ওইখানে ইস্টানে পানির ট্যাঙ্কির সামনে গোলাগুলিয়া, ফুলবাড়িয়া ইস্টানের সামনে দুই পক্ষ মনে মারামারি হয়, শুনছি গোলাগুলি হয়েছে। রিঙ্কু আমরা কয়েকদিন পরে আপনার আমি রিঙ্কু আর জুয়েল নামে একটা ছেলে আছে, আমরা ছাদের উপরে বোম বানাইতে যাই, ক্লাবে মারো জ্বালাইতেছে, ইস্টানে ঢুকতে দেয় না ক্লাবে। আমরা কয়েকদিন ওরা অনেক লোকজন অনেক বন্ধুবান্ধব বাইরের খবর দিই, মেশিন টেশিন আনাই, তারপরে বোমা বানাই কয়েকজনে। তো আমরা যায় যায় মাইর আসি ক্লাবের সামনে, মাইর আসি ক্লাবের ভিতরে তার ঢুকতে পারি না, ক্লাবটা দোতলায়। ক্লাবের সামনে মাইর আসানোর পরে জিনিসটা আস্তে আস্তে আরো বড় হইতে থাকে। তখন রোডের এই পার থেকে বাহিনীর পোলাপানি এলাকার ভিতরে ঢুকে দুইটা যায়, ওরা ওই রকম মাইর দূর করে কিন্তু আমাদের পায় না। পরে বাহিনী একটা ই করলো, আমাদের হিট করলো, হিট করার পর আমরা একটা ছাদ আছে মোরকপির বাড়িতে আমরা আড্ডা করতেছি, ওইটা একটা আস্তানার বাড়ি, আড্ডা বাড়ি, যত খারাপের আড্ডা বাড়ির ছাদে। তখন আপনার নিচের থেকে গুলির শব্দ পেলাম, বোমের শব্দ পেলাম, তখন আমরা ছাদের থেকে উপকি দিলাম, উপকি দেওয়ানোর পরে নিচের থেকে গুলি করছে শটগান দিয়ে। গুলি করার পরে আমার লগের এক বন্ধু পল্টু নাম, ওর পেটের ভিতরে ফায়ারটা যায় ঢুকে, তখন ওরা ফালাইছি, আমরা আরেক দিক দিয়ে পলাই।
আপনারা কোন বাহিনী ছিলেন?
আমরা কোন বাহিনী ছিলাম না, আমরা আপনার এলাকা ভিত্তিক জোর দেখাইতাম।
আপনারা যে গ্রুপটা ছিলেন তাদের ব্যাকআপ কে ছিল?
আমাদের যে ব্যাকআপ কোন ছিল না, এটা হলো আমাদের এলাকা ভিত্তিক সাহসিক জোর,
মানে আলটিমেটলি আপনারাই সবকিছু। আপনারা যে অস্ত্রগুলো পেতেন, বোমা বানাতেন, এগুলো কোথা থেকে আসতো?
এগুলো শামীম ভাইয়ের মাধ্যমে থেকে, শামীম ভাইয়ের মাধ্যমে যাদেরকে আমরা চিনছি তাদেরকে চাইলে দিত।
আচ্ছা, এর বিনিময়ে তাদেরকে আপনাদের কি দিতে হতো?
না কিছু দিতে হইতো না, যেমন কারো থেকে অস্ত্র চাইলে দিত, দেওয়ার পর এটা নিয়ে আবার দিয়ে দিত, আবার হয়তো কারো ফেন্সি খাওয়াইতে হইতো, যার কাছে একটা অস্ত্র আছে তার দুইটা ফেন্সি দিলেই একটা অস্ত্র দিয়ে দিত,
পরে কাজ করে
আবার দিয়ে দিতাম।
ওকে, যেটা বলছিলেন আপনি, গুলি করার পরে পেট লাগলো, তারপর?
তো যখন পল্টুরে আপনার গুলি করছে, গুলি করার পরে আমি ফাল দিয়া পিছন দিয়ে একটা চিপা গুলি আছে খাম্বা বায়া নেই মাঝে, আমরা কয়েকজন চার পাঁচজন পল্টুরে পরে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ঢাকা মেডিকেল থেকে ও অনেকদিন পরে চিকিৎসা করে আসে, আসার পরে আবার আমরা কয়েকদিন চুপ আছিলাম, ঠান্ডা ছিলাম, কয়েকদিন পরে আবার আমরা সবাই একটা জড়ো হই। জড়ো হইয়া আপনার জুতার কারখানা আছে ওই এলাকাটা, হলো জুতার ফ্যাক্টরি, একে কারখানায় যে আমরা তিনজনের ফাপড় দিই, ডাপড় দেখাই, দেখায় বলি রাত্রের টাকা রাখিস 2,000-5,000, যারতে যা নিতে পারি এরকম করে। এরকম নেওয়ার পরে আপনার ওই টাকাগুলো আমরা নিয়ে নিয়ে আমরা ওই গেঞ্জামে খরচ করতাম, বোম বানানোর খরচ লাগতো, পোলাপান খবর দিলে খরচ লাগতো, এইভাবে ওইখানে খরচ করতাম। তো অনেকদিন যার যার যে কারখানার থেকে টাকা চাইতাম, ওরা ভয়তে দিত, ওরা ময়মনসিং এর লোক তো, ভৈরবী বা কারখানাদার সব, এরা ভয়তে দিত, কিন্তু তারা কিছু বলতো না, দিত 2,000 জায়গায় 1,000 হলেও দিত। তো হঠাৎ করে যে আপনার টাকা নেওয়ার পরে একটা গেঞ্জাম তৈরি হইলো যে মারামারি ধরাধরি। কিছুদিন পরে কমিশনার পাস করছে, ইলেকশন আয়া পড়ছে, কমিশনার পাস করছে পরে এখন তো আমি আমার ভিতরে ভয় ঢুকে আছে যে উনি তার তো কিছু করবো না, কমিশনার উই এখন আপনার প্রশাসনিক দেওয়া জ্বালাইবে। তখন আপনার অনেকদিন চুপ হয়ে রইলাম, হঠাৎ করে আপনার ভাই খোঁজ লাগাইছে পাশ হওয়ার পরে, আমরা কই তা আমরা দেখা করি না। তা আমি ওইখানকার একজন ভাই আছে আল্লু বাজারের নান্টু ভাই, নান্টু ভাইয়ের কাছে খবর কইছে, প্যারা যেখানে আছে এদেরকে বলো একটা জড়ো হইতে, জড়ো হয়ে আইসা আমরা দেখা করতে। তা দেখা করতে বলছে তা আমরা যাই না, মানে কমিশনারের মূল্যায়ন করি না। পরে কয়েকদিন পরে আপনার হঠাৎ দেখা হয়েছে রাস্তার ভিতরে দিয়া যাইতেছে, আমাদের আমরা যেখানে আড্ডাটা করি ছাদে, ওই বাসাটার সামনে আইসা কমিশনার। কমিশনার সামনে যখন যেখানে ঢুকতো তোর ওর বাহিনী আছে, আগে পিছনে পোলাপান থাকতো সব টাইমই, 2-4-5-7 জন সব টাইমই আছে, এগুলো সব খারাপ সন্ত্রাস বাহিনী। তো ওইখানে ভাই দেখে আমরা না দেখার ভান করে দাঁড়া রয়েছি, তো উনি দেখা উল্টা সালাম দিছে আমাদেরকে। সালাম দেওয়ার পরে আমরা কথাবার্তি বললাম, তোমরা আইসো আসলে কথা বলুন, মানে আইসা আর কি খাতির লাগা গেল। তো যাওয়ার পরে আপনার ই করলাম না, পরে আবার লোক পাঠাইছে, লোক পাঠাইছে। তা আমাদের লোক আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার লোকের একটা বন্ধু আছে রক্কাটা সুমন, নবপুরের বনগ্রামের, আর দুই হাত পায়ের রক্কাইটা হালায় ভাই।
কবে এটা, কমিশনার হওয়ার আগে?
কমিশনার হওয়ার আগে।
মানে কোন ঘটনাকে কেন্দ্র করে?
এটাই যে আমাদের এই গ্যাঞ্জামের থেকেই,
মানে এই গ্যাঞ্জামের মধ্যে থেকেই, মানে
নবাবপুরে যে ঘটা আবাসিক হোটেল আছে ওগুলার থেকে টাকা উঠাইতো
আপনার এই বন্ধুটা।
হ্যাঁ, রক্কাটা সুমন
এখানে ইয়ে ছিল, মানে
মানে নবাবপুরটা পুরো ইটা যাই কটা হোটেল আছে সব কমিশনার আন্ডারে।
ওকে,
তো উই আবার যে সুমনে যাইতো, যে আমরা গেতাম, আমরা কিন্তু গেলেও ওইরকম ই দেখাইতাম না। আমরা গেলে নয় যে হোটেলটাই ঢুকতাম, ওই হোটেলটার থেকে কোন টাকা পয়সা চাইতাম না, সিগারেট দিত, এক প্যাকেট দুই প্যাকেট সিগারেট আনা দিত। আর ছেঁচড়ামি অভ্যাসটা আর কি আমার নেই, এক প্যাকেট সিগারেট আনা দিলে তখন আপনার এক প্যাকেট সিগারেট দিল, এক প্যাকেট সিগারেট লিয়ে নেমে যেত। আর সুমন হইল আপনার জোর জুলুম করতো, ম্যানেজার থাপ্পড় মেরা হইতো, এটা করতো এটা করতো, টাকা নিয়ে তো। তখন হঠাৎ করে আপনার রক্কাটা সুমনের একদিন টাকা নেয়, নেওয়ার পরে আর আপনি করে আলু বাজারতে নেওয়ার পরে নিয়ে গেছে সুরিটোলার ট্যাগের হাট ভাঙ্গাবাড়ি, এই ভাঙ্গাবাড়িতে লুয়ে গেছে একজন গ্রুপের একজন কথা বইলা, ওইখানে নেওয়ার পর আর দুই হাতের রক্কাইটা দেয়। রক্কাইটা দিল আপনার ওই আবার অস্ত্র চালাইতে পারে। এই কথা শুই না, হাতের রক্কাইটা দিছে ওই ইয়ার বউ, একটা কেস করছে ওর নামে, কমিশনার নামে, রক্কাটা সুমনের। কেস করার পর ইয়া আহমদ কমিশনারের কিছু হয়নি। তা আমাদের আমার ভিতরে একটা আরো আতঙ্ক ঢুকলো, তখন আমি আহমদ ভাইয়ের কাছে নিজেই যাই চ্যালেঞ্জ হইলাম।
প্রিয় শ্রোতা, আমরা জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আজকে এখানে যাহা বলিব সত্য বলিবতে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে এসছে মামুন, এবং মামুনের জীবনের অপ্রিয় সত্যে আমরা একটি বিশেষ নামকে এখানে মিউট করছি। আপনারা বারবারই লক্ষ্য করছেন তিনি একজন কমিশনার, একটা ওয়ার্ড কমিশনারের নাম আমরা এভাবে ফোকাস করতে পারি না আমাদের শোর এথিক্সের জায়গাটা থেকে, কারণ দিস ইজ নট অ্যান এভিডেন্ট শো, এবং এটা যেটা বলছে এটা ওর জীবনের অপ্রিয় সত্যগুলো। আমরা সেই জায়গাটা থেকে, যেহেতু এটা একটা এভিডেন্ট শো না এবং সমস্ত প্রুফ সময়ের প্রেক্ষাপটে গিয়ে টাইম মেশিনে চড়ে প্রুফ করা সম্ভব না, সেই অর্থে আমরা কারো সম্মান হয়েও করার জন্য হোক বা সে যদি ঘটনাটি করেও থাকে তাহলে বস্তুত প্রমাণ ছাড়া আমরা নামকে ফোকাস করতে পারি না। তবে একজন কমিশনার কি করতে পারেন এই সোসাইটিতে আমাদের মতো সমাজে, সে সম্পর্কে আপনাদের, মানে খারাপ অর্থে কি করতে পারেন সে সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা আছে। আমরা মাত্র তিন মিনিটের বিজ্ঞাপন বিরতি নিয়ে আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আরজি কিবরিয়াকে, আরজি সুমনকে এবং সাউন্ড এডিটর মঞ্জুকে, এবং শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। আমরা আবারও ফিরে যেতে চাই মামুনের কাছে। যাবার আগে আপনাদেরকে বলছি যে এই অনুষ্ঠান চলাকালীন সময় যে কোনো মুহূর্তে আপনার বিশ্বাসযোগ্যতার লেভেলটি যাচাই করা হবে, SMS পোলের মুখোমুখি করা হবে, সেলফোন হাতে নিয়ে প্রস্তুত থাকুন। আপনার মন্তব্যের ওপরে, আপনার ভোটের ওপরে এই অনুষ্ঠানের গতিবিধি অনেক কিছুই নির্ভর করে।
যখন কমিশনার এখানে আমি নিজে যা স্যালেন্ড রইলাম, তার বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে বাসায় আমার না করে দিল, কোনো বাসায় নাই। ওইখান থেকে আমি তার অফিসে যাই, অফিসে যা পাই না, এবার একটা দোকান আছে, দোকানে যা পাইছি, যা দেখি উনি ওইখানে দাঁড়াইছে, আমি যা সালাম দিই, আমার কয়ে কি খবর গুন্ডা? আমি কি ভাই আমরা গুন্ডা না, গুন্ডা তো এই দেশের অনেকে, মানে এটা ঠেস মারলো মারে। আমি কি ভাই আপনার কাছে আইছিলাম একটু কথা বলতে, কয়ে কি কথা? তো ওইখান থেকে কয়ে আচ্ছা তুমি দেখা করো বিকালে। পর সন্ধ্যার পরে আমি গেলাম আপনার ভাঙ্গাবাড়িতে, আমি সাথে একটা মেশিন নিয়ে গেছিলাম, উনি মনে করছে আমি খালি গেছি। তাই মেশিন নিয়ে যাওয়ার পরে আমার ভিতরে ডর যে সুমনের রক্কাইটা দিছে, তা আমার অনেকে আমি ওনার কাছে সিলিন্ডার হয়েছে, তো আমার এই ধরনের কাজকর্ম না করো। আমি যাই জিজ্ঞেস করলাম ভাই সুমনের এই জিনিসটা কে করলো, কয়েক বন্ধুবান্ধব করছে, আর বউ যে আপনার নামে মামলা করছে, আর বউ করলে করুক গা, আমি কি করছি না, আমি কি গুলা করি নাকি, আমার আসলে দেশ লিয়া চিন্তা, তুমি আইসো খেলে গা। তখন আমি আর উনারে বললাম কি ভাই আপনার যে কোনো কাজকর্মে আমার ডাইকেন পাইবেন, আমি আর রিঙ্কু মাইকেল সাহিদ এদের সাথে আর চলুন না। কয়েক কে বাট দেয়নি তোমার? আমি কেন না বাটের লেখা না, ওর আপনার ছিনতেকার ঘর থেকে টেকা লয় আমার কাছে খারাপ লাগে। পরে উনি আচ্ছা ঠিক আছে দেখা করো। দু একদিন পরেই আমার কাছে লোক পাঠাইছে, আমার ক্লাবে আসো। ক্লাবে গেছি পরে কয় তুমি এত কিছু করো, এত সাহস দাও, তাহলে কোন দলে যোগ নাম নাম দাও নি? আমি কি না ভাই কয়, তাহলে তুমি আজকারতে ক্লাবে আইসা বইও, ক্লাবে আড্ডা করে তোমার নাম বসায় দিব নি। তখন ক্লাবে যাওয়ার পরে যাই যাতায়াত করি, আমার দিয়া ওই বাড়ির টাকা বাড়িওয়ালারে ফিডিং দিতে কয়, ওই হেমুকরে ফিডিং দিতে কয়, দোকানদার যারা নতুন দোকান লইছে, পজিশন যারা কিনে নতুন গ্রামের লোকেরা পজিশন দোকান কিনে না মার্কেটে নবাবপুরের ভিতরে, এই খবরটা রাখতে কয়, এদেরকে দেখতে যায় আমার টাকা পয়সা চাইতে কয়, ওনার নাম বলতে না করে। তখন উনি আবার ওইখানে ওই লোকের কাছে ভালো সাজে, যে ভালো সাজে যে যদি আমি যায় যদি টাকা পয়সা চাই 5 লাখ টাকা 2 লাখ টাকা, কমিশনারের কাছে আবার ওই লোকেরা বিচার দেয়, বিচার দিলে কাছে আমি বলে দেবো নি। তখন এটা আর ওই দোকানদারেরা মিট করে, কিভাবে মিট করে এটা জানি না। এর ভিতরে আপনার হরতাল হইলে, হরতালের ভিতরে গেঞ্জাম যে হইতো নসাদ রোডের ভিতরে করাইতো, একবার যে আপনার ইসের ক্লাবটা জ্বালাই দিই বংশাল, আমরা আবার জিজ্ঞেস করতাম আরে ভাই ক্লাব ওইটা দলের ক্লাব, এটা দলের ক্লাব, এত কথা কেউ না, তুমি কইছি তুমি আগে কালকা বিকালে দেখবা কোথাও একটু গেঞ্জাম হইতে, গেঞ্জামের সূত্র থেকে হনে আগুন জ্বালা দিবা। তখন আর এটা বেশি গেছে চাইলে আপনার উনি মাইন্ড করতে পারে।
এই দোষটা আলটিমেটলি অপোজিশন পার্টির উপর চলে যেত, তাই তো? ক্লাব জ্বালানোটা
জি, এখন আমার এই ক্লাব যেদিন জ্বালাইছে ওদিন আবার ওনার উপরে আমার একটা ইয়ে পড়ছে, যে উনিও ওয়ার্ড কমিশনার, তো উনি আরেক ক্লাব জ্বালাইতে পারে, এখানে আমার একটা সন্দেহ। ওর তো সে মানে আমার অমের আলে বোধ হয় এই ধরনের একটা সন্দেহ জাগে। তো কয়েকদিন আবার ওনার এখানে যাই না, যাওয়ার যাই না তাই সে আবার রিঙ্কুদের সাথে মিলি, ওরা এক ছিনতাইকারীর থেকে আপনার চেইন আংটি পাই, পাওয়ার পর ওইটা নেয়, নেওয়ার পরে আমি আবার দুইটা আংটি বাগে পাই, তাই আমি টাকা দিছি 2500। তো যে আংটিটা নিছে আমি জানি ছিনতাইকারের আংটি, কিন্তু যারা ইয়ের ইস্টার্নের ভিতরে ছিনতাই টিনতাই করে এদের, এরা এদের তিনিছে রিঙ্কু বা মাইকেলে, কিন্তু জানতে পারি আমাদের এক বন্ধুর আংটি কোন জায়গার, এটা হলো আপনার 14 টুলি। তো 14 টুলিতে আপনার যাওয়ার একদিন আমার ওই বন্ধুটা আসে, নাম হলো পারভেজ, একটা বাহানা দিয়ে আমরা লইয়া যায়, উই আবার জানতে পারে আংটি গুলো আমি কিনছি। পরে আমরা নেওয়ার পর এখানে এক পর্যায়ে জোরজবস্তি হাতে কোপ মারতে লয়, এটা লইতে আঙ্গুল কাইটা লইয়া যাবো, পরে আমি আংটি খুলে দিয়েছি। তো অনেকক্ষণ ধরে ধ্যান ধরে বসে রয়েছি, আমার ওই বন্ধুটা পারভেজ আমার একটা লাথি মার, খারার উপরে একটা লাথি মারে, লাথিটা আমার বুকে লাগে, তো কেস পড়া ছিল, তো লাথিটা মারার পরে তখন আমার খুব কষ্ট লাগছে, মনে ওইখানে একটা শপথ কাটছি আমি তোরে যেদিন পাবো ওই দিন তোর এই পাওয়াটা আমি কেটালাম। তো ওরে আওয়ার পরে ওইখান থেকে আমাদেরকে এক পদের মুড়ি ভর্তা খাওয়ায়, মারা ধরার পরে মানে লাথি মারছে একটাই আমারে, আর আমার লগে একটা বন্ধু আছে ওরা দিছে চোর কয়েকটা, তো মুড়ি ভর্তা খাওয়াইছে, যে মুড়ি ভর্তা খাওয়ানোর ভিতরে ট্যাবলেট মিশাই দেয় ঘুমের ট্যাবলেট, তা আমি মুড়ি ভর্তা এক মুঠা তো খাইছি, আর যেটা আমার লোক আসলে অনেকগুলো খাইছে, খাওয়ার পরে ওরা বেশি রকম নেশায় পাইছে। তো রিক্সাটা যখন আমরা আসি তখন আপনার দেখি ওইটা ঢুল্লা পড়া জায়গা, তখন আপনার ওরে বাসা দেওয়ার পরে বাসার থেকে আবার ঢাকা মেডিকেল নিয়ে ওয়াশ করে, তো ওইটা আমার নাম পড়ছে, আমি নেশা খাওয়াইছি, কিন্তু আমি জানিও না যে মুড়ি ভর্তার ভিতরে ট্যাবলেট মিলিয়ে খাওয়াইছে, তখন আমার নাম পড়ছে, এটা হলো আরজি, তারা আমার বুকে লাথি দিছে, ওইখান থেকে আমার একটা ক্ষোভ। পরে জানতে পারি ও আপনার নীলক্ষেত এক বন্ধুর, ওই এক বন্ধুর দোকান আছে খাজা কম্পিউটার, ওইখানে আড্ডা করতেছে, পরে ওইখান থেকে আপনার অন্য এক মেয়ে আছে ওর এক পরিচিত, ওরে দিয়ে আনাই, ওরে দিয়ে আনানোর পরে কোথায় আনে টিসির মোড়ে, টিসির মোড়ের থেকে ওই মেয়েটা কথা বলতে বলতে আনছে, টিসি মোড়ের থেকে আমরা কয়েকজন মিলে ওরে রিক্সায় করে নিয়ে আসি আইনা সিদ্দিক বাজার ঘোড়াপুট্টির পিছনে, মারধর করে আমার নিজের হাতে আর পায়ের রক কেটে দিই। আপনার যে রুটি কাটে না কনফেশনারিতে, এই রুটি কাটার ই দিয়া যে পাওটা আমার লাগতে দিচ্ছে, ওই পায়ের পাওটার পিছনের যে নিচের যে রক্তটা, এই রক্তটা গরুর মতন আমি কাটি, আর আমরা দুই তিন আমার লগে যারা ছিল ওরা আবার ওর উপরে কেউ হাতে পারা দেখা রাইছে, কেউ বুকে পারা দেখা রাইছে, তা আমরা লাথি দিস আর হলো আমার ওই যে ওরা নেশা খাওয়া দিছে যে আমার বন্ধু সুমনরে, এই কারণে আমি ওরা এটা করি। তো আপনার আবার রিক্সা উঠাই দিয়ে আমরা যখন পায়ের রক্তটা কাটি, পা বলতে মানে একবারে হাড্ডি পর্যন্ত দেখা গেছে, হাড্ডি পর্যন্ত দেখা গেছে, কিন্তু আমার তো ওরা যখন আমি কাটি তখন আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট লাগেনি, কষ্ট লাগেনি। আর আমি আপনার এটা এলাকার ভিতরে সবাই জানে আমি কোনো নেশা পানি করি না, কারণ আমার দেখতেই তো লাগে নেশাখোর হিরো হ্যাংলা, তো এটা আমার ছোট থেকে আমার নেশার কোনো আমার অভ্যাস নাই, শুধু সিগারেটের অভ্যাস আছে। তো ওই ওর পায়ের রক্তটা যখন কাটি তখন আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট লাগেনি, মানে রক্ত কাটার পরও মানে খামাখা পচাইছি লাথি মারছে আমার, এরপর ওই একটা দুর্বলতা অসুস্থ মানে ঢইলা পইরা যেতেছে, অনেক ব্লাড গেছে, তো পরে আপনার মানুষজন ভিড় হয়ে গেছে, পরে রিক্সা উঠাই দিছি, রিক্সা উঠে ঢাকা মেডিকেলের ই করে দিছি রিক্সা, এরপরের থেকে আর ওর সাথে যোগাযোগ নেই, আর আমি গণকটুলি এলাকাটায় যাই না। তো সে আমার খুঁজে আমার খবর রাখে, তো ওই সাইডটা আমি যাই না।
যদিও পায়ের কি অবস্থা হয়েছে শেষ পর্যন্ত?
ও এখন লাঠি নিয়ে হাঁটে,
মানে ও পঙ্গু হয়ে গেল।
জি, বর্দিয়া লাঠি দিয়ে হাঁটে, ডান পা পুরোই পঙ্গু। আর আমার ফুফাতো ভাইরে যে করছিলাম এর আগে ওইটা ও পঙ্গু। পরে ওইখান থেকে আপনারা আমি চোদ্দটুলি এলাকাতে যাই না, যাতায়াত করিও না, বা ওদিক দিয়ে কোথাও ওদিকে কোনো সাইড মেট থাকলে রাত্রে বাইরি, তো ওই সাইডে যাই না। এরপরে আবার আপনার ওই গ্যাঞ্জামের পরে আমি আবার কয়েকদিন চুপ হয়ে রইলাম। পরে আবার এসা ভাইয়ের লোকে যোগ দিলাম। যোগ দেওয়ার পরে ভাই আবার ওই একই কাহিনী, ইস্টানে যাও, অমুকরে যা খবর দেওয়া হোক, ওই হোটেলে যাও, তারপরে খবর লো তো অমুক মার্কেটে, দিন সুপার মার্কেটে, অমুক মার্কেটে, এটা বলে নতুন বলে পজিশন হয়েছে, খবর লো, এগুলা চিন্তা ভাবনা উনি খালি পাঠাইত। তো যাদেরকে আমরা আমি বলতাম যে ভাইয়ের নাম কইল, মনে করেন আরেকটা হইতো যে উনি নাম বলতে না করে, কয়টা তোমরা যা সেরি করবা খাপ দিবা আমি এটা মিটতুম। তো ওইখানে যা মনে করেন যেটা শুনতাম যে এটা নতুন আবার পজিশন হয়েছে বা কেউ অ্যাডভান্স বেশি দেয় নিছে, ওটা তার উপরে যা গালাগালি টালালি করতাম। যদি ম্যানেজার ট্যানেজার উঠা দাঁড়াইত থায় তারপর মেরে বইতাম। যারা চিন্তা আবার কইতাম কিছু কয় না চুপ ভাইয়ের লোক, যখন ভাইয়ের লোক বলতো তখন চুপ হয়ে যেত। তখন ওই আমরা আইসা পড়লে ভাইয়ের কাছে আবার ফোন দিত বা যাইত, আচ্ছা আমি দেখুন ওনার এত বড় সাহস, মানে উনি আর কি ওনাদের কাছে ভালো থাকতো,
ওকে
ভালো থাকতো, যে বলতো আচ্ছা ঠিক আছে এত বড় সাহস মামুনের, আমার নাম কনের পর আপনার এটা করছে কিন্তু পাঠিয়েছে তো উনি, উনি যদি আপনার একটু ডাপট দিতে বলতো ওই জায়গায় তিন ডবল ডাপট দিতাম। কিন্তু যারতে জানি তো আমরা কোনোদিন জিজ্ঞেসও করিনি, বলিও নি।
আপনাদেরকে কি দিত
এমনিতে? দেখা গেল আপনার কোন দেখা গেল পাঁচ লাখ নিছে, পাঁচ লাখ নিলে তারা আমাদেরকে দিত না বা চাইতাম না। এমনিতে হঠাৎ একদিন দেখা হয়েছে ওই পকেটে বের করে টাকা দিছে, পাঁচ হাজার, দশ হাজার, দুই হাজার, কোনোদিন পঞ্চাশ হাজার টাকা বান্ডিল একটা দেয়নি। কিন্তু আমি যেভাবে এই করতাম ওইভাবে ওই হিসাবে আমি আপনার টাকা অনেক পাইতাম। আর আমি এগুলো নিয়ে চিন্তা ভাবনাও করিনি কোনো টাইম, কারণ আমার ফ্যামিলিতে তো টাকা দিতে হয় না। আর আমার ওই তখন থেকে যখন বাড়ি করি তখন আমি চিন্তা করছি আপনার, আমার অনেক এলাকার ঢাকা শহরে আমার অনেক এলাকা বন্ধু বান্ধব আছে, কম বেশি অনেকেই চিনে, আর যারা বর্তমান লিস্টেড বা এলাকার ডাপটশালী লোক তাদের সাথে আমার রিলেশন করতাম, এটা আমার ইচ্ছা ছিল। তো ওইখান থেকে কিছুদিন পরে আপনার ভাই আমার যে কোনো একটা ব্যাপারে আমার একটা থাপ্পড় দেয়।
কি বিষয়?
বিষয়টা হল আমি এক দোকান থেকে টাকা নিয়েছিলাম তিরিশ হাজার,
ওকে
মার্কেটের তিরিশ হাজার টাকা নিয়েছি, এটা ওনারা বলিনি, ওনারা বলার প্রয়োজন নেই বা ওনার উনি আমরা পাঠাবেন, এটা আমার নিজের থেকে আমি টাকাটা নিছি, আমার নিজের থেকে নিছি, বলছি একটা সমস্যার কথা বলছিলাম, টাকা দিন পঞ্চাশ হাজার টাকা দিন। তো ওই লোকে আচ্ছা দেখা যাক দেখা যাক দেখা যাক, অনেকবার দুই তিন দিন আমরা বলছে, বলার পরে ওরে আমি একদিন ঢাকায় নিছি, আমার সাথে নিয়ে সিদ্দিক বাজার ঢুকাইছি, সিদ্দিক বাজার একটা জায়গা আছে করিম মার্কেট, শুধু গার্মেন্টস এর ভিতরে, ওই গার্মেন্টস এর ভিতরে নিয়ে তারে খুব দুই তিনটা চড়চড় দিই, তারপর মেশিন বাই করি, বের করে আপনার ওরে খাপ দাওয়া নেয়, ওই আপনার পরের দিন আমার তিরিশ হাজার টাকা দেয়। এই টাকাটা দেওয়ার পরে আবার ওই কমিশনার বলে দেয়। তো বলার পরে উনি আমার, আমি গেছি আমি তো জানি না যে সে জানে এই ব্যাপারটা, তো আমার একটা থাপ্পড় মেরা বহে। তো ওনার মতলব আর কি এই দেশের বাঘ আমি থাকুন, আমার অজান্তে কোনো বাঘ যেত তৈরি না হয়। তো থাপ্পড় মারার পরে আমি অনেকদিন ই হয়ে থাকি। তো ওনার বন্ধু ইয়াসল, একজন বন্ধুর মতনই শাহাদাত কমিশনার মাইরা আলাইছে। তো কয়েকদিন আমি ওইখানে যে আড্ডা উড্ডা করি, মুজাম্মেল শাহাদাত কমিশনারের ভাই মুজাম্মেল, ওইখানে আড্ডা করি, এটা হল আপনার পোস্তগোলা, ওইখানে আড্ডা করি। এখানে মুজাম্মেল কমিশনার এখানে দেখি আপনার যত খারাপের আঁকড়া, আপনার লোহা কাটে, লোহার মার্কেট, ওই লঞ্চ বলগেট টলার আছে না, বলগেট টলার ভিড়ে ওইখানে মানুষের তো ভাড়া করে আই না, ওইখানে বিক্রি করে মুজাম্মেল কমিশনারের কাছে বিক্রি করে, এগুলা কাটায় গ্যাস দিয়ে কাটায়, এটি ট্রাকে উঠায় আবার মাল আপনার ইসে পাঠায় দেয়, রডে পাঠায় দেয়, রড মিলে। তো ওইখানে কয়েকদিন আমি যাওয়ার পরে ওই ঈদ যখন কাটতেছে বালুইটা, ওইখানে আমি একদিন বাধা দিই, ওইখানে প্রশাসনও থাকে পুলিশও থাকে শ্যামপুর থানার, একদিন আমি বাধা দিই, আমি কই মা বালুইটা তো কাটতেছে এটা তখনই লই এলো। তো বাধা দেওয়ানোর পরে আমার মুজাম্মেল কমিশনার উনি ফোন দেওয়ায় এক লোকেরে দিও, মানে পাশে অগল লোক আছে আমার ফোন কথা বলে। তাই মুজাম্মেল কমিশনার যখন বলে তখন আমি ওনার বাড়ির সামনে যাই, তা আমরা কই তুমি এখানে আসছো, এখানে আহ বাইরে এখানে কি হয়েছে? আমি কিনা ওইদিকে আমার কিছু হয়নি, এমনি ওইদিকে বেড়াইতেছি। পরে কয়ে ঠিক আছে তুমি দেখা করো, যাওয়ার পরে আমার মুজাম্মেল কমিশনার 5,000 টাকা দেয়। 5,000 টাকা দেয় যেখানে যে বলগেট টলার যে চুই মানুষ আইনা বিক্রি করে হালায় এটা কয়েকদিন এখানে কি সেনা হয়েছে তোমার দেখার লাভ নেই, এটা প্রশাসনই দেখতেছে। তাই আমার এখানে মাথা কামে না, মানে সব চুরির কাহিনী এখানে। পরে এখান থেকে আইসা পড়ি আবার এলাকায়, আসার পরে কয়েকদিন দোকানে যাই আমার বাপের দোকানে। যাওয়ার পরে মাইকেল সাইদ আর রিঙ্কু আর আমার যা খুঁজে, খোঁজার পরে আপনার হ্যাঁ আমরা রিঙ্কু আপনার কমিশনারের লোক হয়ে গেছে। তো বোমটা বানানোর মেন মিস্ত্রি হলো আপনার বোমটা যা বানায় ডিব্বা জর্দা ডিবার ভিতরে ছিল মেন ইল রিঙ্কু ফুল কিভাবে কিভাবে বানাইতে হয়
আপনার বন্ধু।
হ্যাঁ আমিও পারি, মানে ও আর কি বেশি ও হাঁটার ভিতরে বোম বানাইতে হয়, হাঁটতেছে দৌড়াইতেছে দৌড়ানোর ভিতরে বোম বানাইতে হয়। তো রিঙ্কু আর আমি আমার যা ডাক দিল, ডাক দেওয়ার পরে কয় নাম, যার পরে দোকান থেকে আমার নিয়ে গেল বাইরে একটা কাম আছে। কি কাম? কয়েকটা বোম বানাই দিতি। তো বোম বানাই দিতি বলতে বানাগা কায় থাকিস। তো বোম বানাইলাম একদিন হরতাল, হরতালের আগের দিন বোম বানাইলাম, বানায় ওই ভাঙ্গাবাড়ির ছাদে বানাইলাম বোম প্রায় 25টার মতন।
কিভাবে বানালেন?
এটা 3 পদের মশলা আছে আর ওটার ভিতরে কাঁচ ভাঙ্গার টুকরো দিতে হয়।
প্রিয় শ্রোতা, আরেকটি বিরতি নিচ্ছি আমরা, বিরতির ঘন্টা বেজে গেছে। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2। আজকে মামুন তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে লাখো মানুষের সামনে স্বীকার করছে। মামুনকে যদি আপনারা দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা একটি SMS পোলের আহ্বান করছি। আমরা দেখতে চাই যে মামুন যা এখানে স্বীকার করছে তা কতটুকু আপনার বিশ্বাসযোগ্যতাকে ছুঁতে পেরেছে। আপনি যদি মনে করেন মামুন যা বলছে এখন পর্যন্ত তা বিশ্বাস করা যায় এবং মামুনকে সামনের দিকে ক্যারি করতে দেওয়া উচিত, তার ঘটনাটি তার অপ্রিয় সত্যটি আমাদের জানা উচিত, তাহলে আপনি লিখবেন ইয়েস। যদি মনে করেন যে না সে যা বলছে সেটা বিশ্বাস করার মতো নয় তাহলে লিখবেন নো। নিয়মটি হচ্ছে প্রথমে সেলফোনে গিয়ে লিখুন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ঠিক রাত 12:06 আবারও ফিরব। বিরতির পর আরো একবার স্বাগত যাহা বলিব সত্য বলিবতে। 12:06 হচ্ছে সময়, আপনারা সবাই শুনছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রেডিও স্টেশন ABC রেডিও FM 89.2। শুনছেন আর জি কিবরিয়াকে, আর জি সুমনকে এবং সাউন্ড এডিটর মঞ্জুকে। এই অনুষ্ঠানের টিম মেম্বাররা রয়েছে আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছে আজকে মামুন তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। প্রিয় শ্রোতা, তার কাছে ফিরে যেতে চাই, তবে তার আগে একটু আগে যে SMS পোল আমরা দিয়েছিলাম কম্পিউটারের কাছ থেকে আমরা এই মুহূর্তে জেনে নেব SMS পোলের রেজাল্ট।
Yes, 69%, no, 22%, no comments, 9%.
Computer বলছে 69% yes, এবং 22% হচ্ছে no. আর বাকি সবই হচ্ছে নো কমেন্টস। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই অনুষ্ঠানটিকে সহযোগিতা করবার জন্য। আমরা সামনের দিকে যেতে চাই। হ্যাঁ মামুন, তারপর
তখন আমাদের রিঙ্কু ডাইকে আনার পরে আমরা বোম বানাই, বোমের ভিতরে কাঁচ ভাঙ্গা টাঙ্গা এগুলো দিয়া মানে শুধু ধোয়া উড়বে
আর কাজ ক্ষতি হবে না, শুধু ধোয়া উড়বে,
ক্ষতি হইব আপনার কাঁচ ভাঙ্গা যার যেখানে যা লাগবে ওখানে কাইটা যাব। তখন হরতালের আগের দিন যখন 25টা বোম বানাইল তখন আবার পরের দিন আবার আমার বিবেকে বাধা আছে যে এটা তো হরতালের ভিতরে ব্যবহার হইব, হরতালের ভিতরে ব্যবহার হইলে আপনি তো ওই দেখা গেল যেটা মরবো এটা তো আমার কারণে মরল। অনেকদিন আমি আবার বনে জায়গা ক্লাবেও যাই না, ডাক খোঁজাও যাই না, আমার বাইক থেকে আবার আস্তে আস্তে আমার দাম দেয় না, ওই অগলগে ঘুরলেই বা ক্লাবে গেলেই আমার দাম দেয় না। তখন আমি বসা এলাকাতে ওর একটা বন্ধু আছে, নাম হলো মনির, ও জানি চিটাং এ আপনার ব্যবসা করে। আমরা কয় চিটাং যাইস, আমি কি করিস, ব্যবসা করেন তো ভালো আছি। তা আমার খুব লোভ লালসা হইলো, কয় বিচে পড়ে থাকবি, বিচে আড্ডা করবি, সন্ধ্যার পরে আমরা অনেক আড্ডা করি। চিটাং এর কথা বলছে পরে আমি তাহলে দিকতে কয়দিন ঘুরে আইগা, একদিন দোকানে বহি, আমি দোকানে বইলে কি করি, দোকানের ক্যাশের থেকে না কয়ে টাকা নিয়ে বাইরে আছি, যখন যা 5,000-10,000। তা আমার আব্বু আবার আমারে মানে বলতে গেলে এটা লজ্জার ব্যাপার, আমার আম্মুর সাথে চিল্লাচিল্লি করে, আমার আব্বু আমার অনেক ভয় পায়, আমার আব্বু ভয় পায় দেখে আমার কিছু বলে।
আপনার বাবা আপনাকে কেন ভয় পেত?
আমি উঁচু স্বরে কথা বলি, তারপরে ঘরে ভেঙ্গা ফেলি, তারপরে এই যে মানুষের মারি ধর করি পার দেই, আমার আব্বু আমার খালি বলতেই কথা যে দুনিয়ার ফল দুনিয়াতেই পাইবি তুই, আমার লগে যা করলি তুই ফল ফল দুনিয়াতেই পাই। হঠাৎ করে আমি আবার টাকা নিয়ে চিটাং চলে যাই, চিটাং যাওয়ার পরে আমার ওই বন্ধু মনিরের কাছে যা উঠি, মনির বলছে ব্যবসা করে, কারণ এখানে আমি থাকলে কমিশনারের মামলা টামলায় পড়ে যাবো। ওনার কাজ যারা না করে ওনারা ডাইকা মেশিন দিয়ে ধরায় দেয়, অস্ত্র মামলায় দিয়ে দেয়। কমিশনার একদিন আমার ফোন করে বলে তোমার ঘরে দুইটা মেশিন রাখো, কালকে লাগতে পারে। আমি কই ঠিক আছে। পরে আমার হঠাৎ করে একজনের কথা মনে হলো, নাম হলো বটন। বটন ওর কাজ করতো, বটন রে আপনার অস্ত্র সহ বিত্রি দিয়ে দিছে। তার কাছের লোক 10 বৎসর জেলখানা ছিল, 10 বৎসর জেলখানা থাইকা বটনে যেদিন বাইরে সর 3 দিন পর আবার বটন রমারা আলিছে। পরে এই বই সব চিন্তা ভাবনা করে আমি বাড়িটা সঙ্গটা ছেড়া চিটাং যাই। তো চিটাং যাওয়ার পরে আমার ওই বন্ধু আমার নিয়ে গেল এক বাসায়, যে থাকলাম। যখন গেলাম তখন দেখলাম একটা মুরব্বী মহিলা আর দুইটা মেয়ে, গুলো আমার আন্টি। আন্টি বলার পরে আমি আর ই করিনি, এটা হলো আপনার চিটাং পাহাড়তুলি এলাকায় ভেলোর দিঘির পার। সকালে আমি উঠে দেখি ড্রয়িং রুমে দুটো পুরুষ। তা আমি আর কিছু বলি নাই, তা আমি হোটেলের রাস্তায় বাইরে গেছি নাস্তা খাওয়ার জন্য। নাস্তা খায় আইসা দেখি মানে আমি অনেক ফ্রেশ হম, গোসল টোসল করে প্যান্ট ট্যান্ট পরে বাইরাম বিচের দিকে যাম পতিঙ্গা, যাই দেখি আবার পুরুষ।
আন্টির ওখানে আপনি কেন গেলেন? আন্টির
আন্টি আমার না, আন্টি হলো আমার ওই বন্ধু মনিরের।
আচ্ছা,
ও বললো আমার আন্টি লাগে, খালাম্মা লাগে।
ওকে,
ও তো আমার নিচে মানে ব্যবসা করে ওর লগে রাখবো।
বুঝতে পেরেছি।
তখন আপনার আমি নাস্তা খাই, যাই দেখি আবার ওই পুরুষ নেই, আবার দেখি আবার আরো দুইটা পুরুষ। তখন দুইটা পুরুষ দেখার পরে আমি কিছু জিজ্ঞেস করি না, আমি খালাম্মা উনি কে, কয়টা চিনবে না বাবা তুমি এই হেনকারি। তো চিডাঙ্গা বাসা একটা পোলা আমার আর কি একটু কি জানি বললো, মানে বুঝলাম আর কি আমার ঠেস মারলো। তো আমি গোসল করে প্যান্ট ট্যান্ট পরে বাইরে গেলাম। যাওয়ার পরে পতিঙ্গা গেলাম, পতিঙ্গার থেকে ঘুরে আইসা দেখি আবারও পুরুষ, হ্যাঁ আবার অন্য পুরুষ। দুপুরে ভাত খামো, দেখি অন্য পুরুষ। অন্য পুরুষ দেখার পরে আমার ভিতরে আর কি সন্দেহ। এরপরে আপনার আমার যে রুমটা দিছে ওই রুমটা আমি শুয়ে রয়েছি, এক দেড় ঘন্টা এবার শুয়েছি, আর ভিতরে ওইটা দেখি আরো দুইটা মেয়ে আইছে আর একটা পুরুষ। এখন পুরো ফ্ল্যাটটার ভিতরে 4টা মেয়ে, একটা পুরুষ আর আমি একটা। তখন আমার ভিতরে একটা সন্দেহ জাগছে। তখন আমি ওই বন্ধুরে ফোন দিই, মনির রে, আমি কই তুই, কয় আসি আয়। তো ওইখান থেকে আমি আবার বদ্দার হাট গেলাম। যাওয়ার পরে ও আমারে নিয়ে পতেঙ্গাতে গেল। আবার পতেঙ্গাতে নেওয়ার পরে ওইখানে বসে অনেকক্ষণ কথা কইলাম, কয় এখানে আমার 3টা অবৈধ ফ্ল্যাট চালাই, অবৈধ ফ্ল্যাট চালাই। তা আমি কই কিয়ের ফ্ল্যাট, কয়টা হইলো যেরকম ঢাকাতে আবাসিক হোটেলে খারাপ কাজ হয় এটা এখানে। তা আমি তো বুঝতাছি না, বোঝার ওরা ভান করতেছি। আমি তো এখানে আমার দিস কি লেগা, কয় তুই এখানে থাকবি, তোর সমস্যা নেই, প্রশাসন টশাসন সব আমার, আমার পরিচিত, তোর যেখানে যা লাগবো আমি দিব, তুই শুধু খালি এগুলো দেখাশোনা করবি। এটা হলো আমার বিকালে বলছে কথাটা সন্ধ্যায়। তখন আমি বাসায় আমার ভিতরে এলো জিৎ, মানে মেয়েলি ব্যাপার খারাপ ব্যবসা এগুলো আমার দেখতে পারিনি আমি আগের থেকেই। তখন আমি সন্ধ্যার পরে 8টা সাড়ে 8টার দিকে ভাত খাওয়ার পরে 9টার দিকে বাসায় গেছি, হোটেলে ভাত খেয়েছি, ওইখানে আর খাই না। অনেকটা ভিতরে একটা ঘিন জমা গেছে, আমার কাপড় চোপড় যা আছে এগুলো সব গুছ গাছ করছি। পরে আমার আজকে থাকুম কালকে চলে যাবো। দেখি রাত্রে 2টা পুরুষ আর 4টা মেয়ের ভিতরে একটা মেয়ে গেছে, গাই 3টা মেয়ে আছে, 2টা পুরুষ রাত্রে রইল। পরে আমি ঢাকার কথা বললাম, ব্যাগটা নিয়ে বাইরে গেলাম। বাইরে আমি ওইখানে পাহাড়তলি থানায় গেলাম, থানায় যা পুলিশে জানাইলাম। জানানোর পরে তুমি ই দিতে হবো, শিওর দিতে হবো, যদি না হয় তুমি কিন্তু বিপদে পড়বে। তখন আমি তো শিওর, তখন পুলিশ নিয়ে যায় ধরায় দিই। রাস্তার ভিতরে আবার আপনার সাংবাদিক দেখছিলাম, সাংবাদিক দেখানোর পরে ওনাদেরকে আমি সাথে নিছি আসেন। তখন সাংবাদিক নেওয়া তার পুলিশ আর কি আর ই করতে পারেনি, ভেজাল করতে পারেনি। তখন ওইটারে পুলিশে ধরে ওরা সব প্রিয় নিয়ে আসে, পুরুষ দুইটারও, মেয়ে 3টা আর ওই মহিলার সহ। বাড়িওয়ালা কয়, আমি জানতাম না, বাড়িওয়ালা বলছে এখানে ফ্যামিলি থাকবে, মিথ্যা বইলা নেই। তা আমি ওদেরকে পুলিশে ধরছে, আমি আমার ব্যাগ নিয়ে আমি স্টানে পাহাড়তলি স্টানের দিকে আসতেছি গাড়ির টিকিট কাটবো। এর ভিতরে আমার 2-3 জন ধরছে, মানে খবর হয়ে গেছে যে আমি কাজটা করেছি। টানে লাগা না, পরে আমার টানা হেসরা আমি লাগাইছে। তখন আপনার পাবলিক আমার ওইখান থেকে সেভ করে। তা আমার ওইখানে থায় থাপ্পড় মারে ওই মানুষগুলা, থাপ্পড় মারাতে আমার একটা জিদ জাগে, যে রাখ তোর শিক্ষা, তুই আমার মিথ্যা করে চিডাঙ্গে আনেছ, তোর শিক্ষা তোর হেনি দিয়া যাবো। তাই আমি ওইদিন রাত্রে আর থাইকা যাই এখানে, ওখান থেকে আবার জায়গা ওয়ারলেস, আমার একটা ফুপুর বাড়ি আছে ওয়ারলেসে, রাইতে থাইকা ওই বন্ধুরে ডাকি অলংকার আয়, কয় না অলংকার আমি যাবো না, মানে স্টানের সাইড আইতে বলছি যে আমি যত মাইরা ওরা উঠতে পারি গাড়িতে। তো স্টানের সাইড আসে নাই, আইসি হলো আপনার ফয়েজ লেকের সামনে। তো ফয়েজ লেকের গেটের এখানে মানুষজন লোকজন ভরা, আমার তো ধরে আলাইব মানুষের। তো ফয়েজ লেকের এখানে আপনার সাইড দিয়ে হাঁটতে হাঁটতে কথা বলতেছি আমি, আবার সেলুনের থেকে ওইখানে সেলুনের থেকে খুর চুরি করি, খুর চুরি করে ওই খুরটা আমি নিয়ে ফয়েজ লেকের সাইড দিয়ে ওরা হাঁটতে হাঁটতে আমি পিছনে তো খুর বাইক করে আমার মতো আবার আমি ঘাড়ে টানদুম। তো যখন এইভাবে ধরছি ধরতে বুঝা গেছে পরে ঝাটকা দিছে, ঝাটকার ভিতরে ঘাড়ের থেকে প্রায় আধা অনেকগুলো আর কি পিঠ পর্যন্ত ফাইরা গেছে। এর ভিতরে ওই চিল্লান দিছে, চিল্লান দিয়ে উল্টা দৌড় দিছে। মানে আমার সামনে নেই দৌড়েছে, তাই আমি অনেকক্ষণ দৌড়েছি, আমি আর দৌড়ে আর ধরতে পারিনি। মানে ফয়েজ লেকের যে রাস্তাটা এটা খুব নিরিবিলি রাস্তা, আমি অনেকক্ষণ আরে দৌড়েছি মারণের লেখা, ওই ব্লাড যে পড়তাছে ওর পিস দেয়া এটা সহ দৌড়িতেছে, কিন্তু আমার মতলব পরে আমি ঘাড়ে টান দেবো। পরে ওখান থেকে আমি ঢাকা এসে পড়ি, আইসা বল পিছনে জ্বর হয়
অবশ্যই ভাই
জি, হালকা পাতলা যোগাযোগ রাখি, তেমন একটা রাখি। একটা বন্ধু আছে আপনার আলু বাজারের, এই বছর হজ করে আইছে, ইসমাইলের বাড়ির নিচে আমি বসা, একটা ছেলে আছে ফারুকের ছোট ভাই জুয়েল, ও আমার দেখা মানে সিগারেট খুব ই করে টানতেছে, মানে এলাকাতে নাই ভাব দেখা সিগারেট টানতেছে, তাই আমার ডাক দিছি, ডাক দেওয়া দুইটা তিনটা থাপ্পড় দিছি, দেওয়াতে থাপ্পড় খায় খুব জিদ্জুদ দেখা গেছে। যাওয়ার পর আর বড় ভাই আইসা ফারুক আইসা আমার ওইখানে আমার লোকের তকযোগ করছে, মানুষজন যারা আসলে আর ঠান্ডা করে দিছে। পরের দিন আবার ওই ফারুকে আবার ওই কথাটা গবেষণা করতেছে যে মানে ভাই যে সিগারেট খাইছে এটার জন্য আমার বাপের কি সে বলতেছে, এই কথা আমি শুনছি। শোনার পর আবার ফারুক রে যার কারখানা আছে জুতার, কারখানার থেকে যা ডাক দিই, ওইটাও আমি যাওয়ার টাইম একটা খুর একটা সেলুনের থেকে নিয়ে যাই, ডাক দিই, ডাক দেওয়ার পরে আহে বাইরে আহে না, পরে খুরটা আমার হাতেই, আমাকে কিছে আমি কই না তোর বুড়িটা তো অনেক বড়, তোর বুড়িটা কমাইতেছি, কইসব কথা অন্য আনা যাক, এটা রংবাজির জায়গা না, আমি রংবাজির জায়গা না কি এর জায়গা দেখ দেখ কই, আমি একটা প্যাডের ভিতরে একটা খুর দিয়ে টান দিই, টান দেওয়ার পর আপনার ওই উপতে প্যাড ধরা ভয়, প্যাড ধরার পরে আমি আর দাঁড়াইনি, তার ভিতর কারখানার যে কারিগর টারিগর আসল এরা বোধ একজন দেখছে, দেখে চিল্লান দিছে, তা আমার ওইটা এলাকা আমার সবাই চিনে কম বেশি, কোন লোকজন ধরে নেই, আমি হাইটেই গেছি। এর ভিতরে ঢাকা মেডিকেল লয়ে গেছে আপনার, শিল হয়েছে প্রায় 30-35টা শিল হয়েছে পেটে, পরে এটা বিচার আচার দিছে ভাইয়ের কাছে, বিচার দিছে আপনার কাছে, আগে বিচার পায়নি আমার ব্যাপারটা। পরে এটার ব্যাপারে এলাকার লোকজনে আমার বাপের একটা জরিমানা করছিল, 25,000 টাকা জরিমানা করছিল, ওইখানে আমার আব্বু 15,000 টাকা দিয়েছে। এরপরে আস্তে আস্তে কয়েকদিন যায়, হঠাৎ করে আমি রিঙ্কু জুয়েল সিদ্দিক বাজার ছাদে ভাঙাবাড়ি, আর এর ভিতরে আমরা ওইটা একদিন গবেষণা করতেছি কথা বলতেছি, এর ভিতরে আবার যে ক্লাবে বোম মারুম, কেলেগা ক্লাবে বোম মারুম, আম কথা অনেক কাম কাজ করে টাকা পয়সা দেয় না, তাহলে একটু ডরাইব, এই কথা বলছে যে ডরাইব, তা আমিও চিন্তা করি ঠিকই তো, এর কাজ কামে দৌড়ে তো এরকম টাকা পয়সা দেয় না, আর যেটা দেয় এটা আমি আর উল্টা দোকানতে আমি চুরি করে লোয়া ভাগি। তখন আমরা একদিন বোম বানাই, বানানোর পরে খামা খাইয়া ক্লাবের হেনে আমরাই মারি, মানে বুঝতে দিই না যে আমরা মারছি। এরপরে একজন আরেকটা পোলা আছে শিবলু, ওই আবার আহমদবার ক্লাবে যা বইলা থাকে যে বোম মারছে, তখন আহমদবার পোলা বানায় হ্যাম করে খুঁজতে ক্লাবের থেকে। তখন আমরা আপনার লালবাগ যাই, লালবাগ যে ইসলামবাগ বস্তির থেকে মশল্লা নিয়ে, ইসলামবাগ বস্তির থেকে মশল্লাই না আপনার নতুন করে বোম বানানো যে ক্লাবের ভিতরে মারুম, অনেকগুলো বোম মারুম। ও তো যখন আমি যখন কাজকর্মে যখন না যাই আমি, তখন আমার আপনার অনেক বন্ধু বান্ধব আছে, ওনার যার লোকজন আছে তাদেরকে বলে দেয় অমুকে গেলে তমুকে এটা দিও না, মানে অস্ত্র টস্ত্র চাইলে না করে দিত, ওনার কাজে না গেলে অস্ত্র কেউতে চাইলে না করে দিত। তখন আমরা যাই বোম আনি, বোমের মশলা নিয়ে আনি।
আপনি কোথাও থেকে অস্ত্র পেতেন না আলটিমেটলি, চাইলে পেতেন না, সেখানে না করে দিয়েছে তাই তো?
জি, মানে অস্ত্রটা যাদের থেকেই নিতাম বাইরের লোক, তারপর এবার পরিচিত লোক আছে বাইরের, আবার ওনারা যাই না যাইতো যে লগে আমি নাই, অস্ত্রটা চাইলে না করে দিত, আচ্ছা দিমুন আগামী সপ্তাহে এনতেন এগুলো বলতো। তখন ওনার উপরে ক্ষিপ্ত হয়ে এক বোম বানাইতে গেলাম, তো বোম বানায় কয়েকদিন মারছি উড়া দুরা, মারার পরে আবার গেঞ্জাম পুলিশ টুলিশ আহে, এর ভিতরে ওই ছাদের উপরে রিঙ্কু আর জুয়েল এরা দুজন বোম বানাইতেছে, আমি ওইখানে গেছি উপরে, যাই শুধু আমি উপতয়া দেখছি যে কয়টা বানাইছে, তিনটা বানানো দেখছি, তিনটা বোম একসাথে বাস্ট হইছে, যে পোলাটা জুয়েল ওই পোলাটা নেশা খাইতো ফেন্সিডিল, হয়তো লড়াচাড়া পাওয়ার বা হাত টাত লাগছে, আমি শুধু খালি উপতা হওয়ার সাথে সাথেই মানে বাস্টড হয়েছে, হওয়ার লগে লগে যে আমার বুক হাত বুকে অনেক অনেকগুলো আছে, এটা আপনি দেখলে বুঝতে পারবেন।
Oh my god. প্রিয় শ্রোতা, আমরা এই দুর্ধর্ষ ছবিটা আমরা একটু ফেসবুকে দিতে চাই, শুধুমাত্র ওনার বুকের ছবিটা। আপনি যে বোমের কথাটা বলছিলেন, এটা তো আলটিমেটলি আপনাদের ভুলের কারণেই এটা নিজেদের জিনিস নিজেদের কাছেই বাস্ট হয় তাই তো?
জি জি।
কি হতে পারে, মানে কোন উপলব্ধি থেকে আজকে এখানে মামুন একজন দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে এসেছে। জাস্ট এই ছবিটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একজন মানুষ, একজন বিপদগামী মানুষের জীবন কতটা পরিমাণ রিস্কি হতে পারে। আমরা সবাইকে রিকোয়েস্ট করছি আমাদের ফেসবুকে চলে আসার জন্য, এসে দেখুন এই ছবিটা। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে আপনি একটি পেজের লিংক পাবেন, সেই পেজের লিংকে যাওয়া মাত্রই আপনি ছবিটা দেখতে পাবেন এবং ওই পেজে লাইক দিলেও আপনি যাহা বলিব সত্য বলিব। এবং একই সাথে আমাদের আরো একটি রেডিও অনুষ্ঠান আছে, হ্যালো ইট 920, বুধবার সেটা প্রচারিত হয়, সেই অনুষ্ঠানের মেম্বার হয়ে যেতে পারবেন। ওকে, হ্যাঁ, তারপর
তখন আমি আপনার যখন আমি উক্ত হয়েছি তখন দেখলাম বাস্টোর শব্দটা হইল, হওয়ার পরে ধপ করে দেখি আমার গেঞ্জির ভিতরে আগুন। গেঞ্জির ভিতরে যখন আগুন ধরে গেছে মানে মশলাটা ছিটাটা আমার গেঞ্জিতে এসে পড়ছিল, গিপি নিয়ে একটা গেঞ্জি পরা ছিলাম। গেঞ্জিটা আমি টাইনা উপর দিকে উঠাইছি খোলানোর জন্য, খোলাইতে আর পারিনি, আমার গেঞ্জিটা পুরো বুকে জ্বলে গেছে। বুকে জ্বলার পরে আপনার এই চেহারা চোহারা গুলো জ্বলে গেছিল। ওই গেঞ্জি খোলানোর পরে গেঞ্জি জ্বলা শেষ, এর ভিতরে তাকায় দেখি আমার এই বন্ধুটা জুয়েল লড়ে চড়ে না, চেহারা চিনা যেতেছে না, আর আমি শুধু জ্বলতেছে আর আমি ছাদ বেরো খালি দৌড়াইতেছি। আর রিঙ্কু যেটা ওইটা আপনার চেহারা চোহরা যা আছে বুক টুক এগুলো সব দিকে আঘাত হয়েছে, ও পয়রা শুধু ধাপড়াইতেছে ধাপড়াইতেছে। তখন আমি মানুষজন যে চিল্লাইয়া বলতাছি কেউ উপরে ওঠে না, কেউ উপরে ওঠে না। তখন আমি নিজেই ছাদের থেকে নামছি, নাইমা মানুষজন রেখেছি উপরে 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 কয়ে আর বলতে পারি না, কিরম যেন একটা ইয়ে হয়ে গেছি, স্তব্ধ হয়ে গেছি। আমি কান টান এগুলো যে আসল এগুলো সব স্তব্ধ হয়ে গেছে। পরে আমার মেডিকেল নিয়ে ভর্তি করছে, তিন দিন পরে আমার জ্ঞান আইসে আপনার যে প্যাথারিন না কি দেয় এগুলো দিছিল, দিয়া ঘুমানায় দিছে। পরে হাসপাতাল থেকে উঠা শুনি আপনার এই ঘুমের থেকে উঠছি তিন দিন পরে, উঠা দেখি শুনি জুয়েল মারা গেছে, ওইখানেই মারা গেছে, ডেড বডি ওইখানেই হয়েছে। আর রিঙ্কু কোন হাসপাতাল আছে বলতে পারেন, ওরা আর কি প্রাইভেট কোন ক্লিনিকে ভর্তি করছে। আর আমারটা তো হালকা জ্বলছে, বুকে ছিদ্র ছিদ্র হয়ে গেছিল, আমরা ঢাকা মেডিকেল বার্ন ইউনিট নিয়ে রাখছে। পরে এখান থেকে আপনার আমার ভিতর একটা মানে এরকম হয়েছে যে আমি ভালো হয়ে যাবো, আর কোনোদিন কোনো খারাপ কাজে যাব না। তো এখান থেকে আমি কোন আমার যখন ডেসিন করতো হাসপাতালে তখন আমি ডেসিন যে করতো তার ভাব পর্যন্ত বলতাম, এত কষ্ট এত চিৎকার পারতাম, সব আছে আমার ফ্যামিলির সবাই টাকা পয়সা খরচ করতেছে, তারপরে যে ডেসিনের যে একটা কষ্ট, এই কষ্টটার কথা থেকে আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমার জীবনে কারো খারাপই করুন না, কোনো খারাপ জগতে জড়াবো না, আমি ভালো হয়ে যাব, আর যতদিন বাইচা আছে আমি নামাজ পড়ব। তা আমি ইনশাল্লাহ হাসপাতাল থেকে বেরোছি পরে নামাজ পড়ি পাচক তুই, তখন থেকে আমি আর কোনো খারাপে জড়াইনি। তো হঠাৎ করে আমার বাপে আমার অসুস্থ, আমি মেডিকেল থেকে বেরোনোর পরে আমার ঢাকা মেডিকেল থেকে আমি নিজে বনসই দিয়া ঢাকা মেডিকেল থেকে বের হয়ে গেছি, ভালো লাগে না, কষ্ট শিক্ষার পরই পরে মিরপুরে এক পার্সোনাল ক্লিনিকে রাখলো, ওইখানে ওইখানে অনেক টাকা গেছে, 1.5 লাখ টাকা। যখন সুস্থ হয়েছি এর পরে আমার ফ্যামিলি সবাই আল্লাপ আলোচনা করেন, আমার বড় ভাই আবার বিদেশ থাকে, আমার বড়টা বাইরে থাকে, বড়টা বলছে আরে বাইরে পাঠায় দেন, তা আমার জিজ্ঞেস করছে আমি কই যাম, তখন আমি বিদেশ চলে যাই।
কোন দেশে যান?
মালয়েশিয়াতে।
মালয়েশিয়াতে, ওকে।
যে আমি আর কোনো কারোর সাথে জড়ো না। তা আমার পাসপোর্ট যখন বানাইছি তখন আপনার ভেরিফিকেশন পুলিশ আইছিল, যে ওইটাও আপনার কমিশনার বিটু দিছিল, কমিশনার বিটু দেওয়াতে আমি আবার বাইর বাড়ি যাই, ওনারা দিয়ে থানায় ফোন করায় আমার পাসপোর্টটারে ওকে করে, তখন বাইরে চলে যাই, বাইরে চলে যাই, আপনার চাকরি করি, আমি কাজ করি ফুলের দোকানে, ফুলের দোকানে কাজ করার পর ওইখানে 13 মাস
কি কাজ করতাম?
ফুলের দোকানে আপনার ফুল বিক্রি করতাম, ফুল বিক্রি করতাম ফুল। তো ওইখানে থাকার পর
মালয়েশিয়ার জীবনটা কেমন ছিল?
মালয়েশিয়ার জীবনটা ভালো ছিল, ভালো ছিল বলতো ওইখানে আমি একটা খারাপই করছি, ওইখানে একটা খারাপই করছি, হারাবি বলতে মালয়েশিয়া কুয়ালামপুর থেকে মানে একটু শহরে একটু দূরে গ্রাম সাইড, ওইখানে আমি এক বাঙালি নোয়াখাইলা বন্ধুর বাসা যাই। বাঙালি নোয়াখাইলা বন্ধুর বাসা যাই, ওইখানে যাওয়ার পরে ওইখানে তো মানে ড্রিঙ্কস মদ খায়, তো ওইখানে আমিও খাইছি, আমরা খাওয়াইছি। তো যেই বাসায় গেছি ওই বাসার ভিতরে ওইখানে মেয়ে রাখছে, একটা মেয়ে রাখছে, ইন্ডিয়ান মেয়ে, ইন্ডিয়ান মেয়ে রাখছে। তাই আমি ওইখানে তারা মেয়েটা জানি না, যখন দেখলাম এক রুমের থেকে একটা মেয়ে বের হইল, মেয়ের নারানিয়া শয়তানি বান্দামি করতেছে। তো ওইখান থেকে আমি আয়া পড়ছি, আয়া পড়ানোর পরে ওই মেয়েটা আমরা ফোন দিছে,
আপনার নাম্বার পেল কিভাবে?
ওই আমার বন্ধুরা দিছে, এটা দুষ্টামি করে।
ওকে,
যে আমি কেন এখানে সময় দিলাম না বা মুড দেখাইলাম কেন। তো ওই মেয়েটা আমার ফোন দিছে, তখন আমার ভিতরে জিত, এই মেয়ে নাম্বার পাইল কই, তার এই মেয়ে আমার কেন ফোন দিব। তখন আমি আপনার আমার এই বন্ধুটার ফোন দিই, রাসেল, আমি আমার নাম্বার পাইছে কই, আমার নাম্বারে ফোন দিল, আর এইসব খারাপ টারাপ আমার ফোন দিব কে, আমার তো একটা ই আছে, আমি তো লুচ্ছা না তখন মতন। তখনকার তো আরে ভালোবাসা গ্রাম বাগ্রাম এগুলো বলছে। পরে আমি ওরে ওরেখানে যাই, পরে নেক্সট বন্ধের দিন যাই, যাওয়ার পরে ওর উপরে আমার জিত। তাই আমি যাওয়ার লোক কথাবার্তা বলি, বলার পরে কয় মেয়েটা তো আরে ভালোবাসা গ্রাম বাগ্রাম এগুলো বলতেছে, মানে দুষ্টামি করতেছে। আমি কই মেয়েটা তো আমার ফোন দেয়নি, তোরা দেওয়া হয়েছ, এক দুই কথা তক যোগ। আমি একটা বোতল আসলো, বোতল দেওয়ার মাথার ভিতরে একটা বাড়ি দিই, মানে মারার নিয়ত করে একবারে জম্মের মায়ের দাওনের। তো বোতল দিয়ে মারার পরে ওর মাথার যা দেখলাম মানে পইরা গেল, পইরা যাওয়ানোর পরে আমি এখান থেকে আসা করব। আসার পরে ও আমার বাসা চিনে না, আমার বাসাও চিনে না, আর আমার ঠিকানাটা আমি বলিনি, কারণ ওই নোয়াখালে তো এমনি ঢাকাতেই থাকতে এখানে যাইতো, আমাদের এখানে গিরিঙ্গি করতো, গিরিঙ্গি বাস। তখন ওরে মাথার ভিতরে বাড়ি মারি, ওইখানে ওর রক ব্লাড আমি নিজেই দেখা আয়া পড়ি। আসার পরে আপনার মালয়েশিয়ায় কয়েকদিন থাকাতে আপনার ওইখান থেকে আমি বাংলাদেশে আবার বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ হয়, ফোন টোন হয়, আমি নিজের থেকে ফোন দিতাম, এক এক বন্ধুর খবর নিতাম, এক এক বন্ধুর খবর নিতাম, এক এক বন্ধু এক একটা খবর কয়। তো যখন বল শুনলাম যে বাংলাদেশে এই চলতেছে, এখন
কি চলতেছে,
মানে এখন এক একজনের রাজত্ব,
মানে আপনাদের আপনাদের মহলের আর কি, আলটিমেটলি কে কি করতেছে খবর টবর পেতে,
এই খবর টবর পাইতাম। তখন আপনার আমি বাংলাদেশে ১৩ মাস মালয়েশিয়াতে থাকছি, এতগুলো টাকা আমার বাপে দিয়ে পাঠাইছে।
কত টাকা খরচ করেছিল আপনার পিছনে?
প্রায় ৫ লক্ষ টাকা,
প্রায় ৫ লক্ষ টাকা। ওকে,
আমি আপনার ১৩ মাসের টাকা দিছি মাত্র ২.৫ লক্ষ।
This track was downloaded from fusionbd.com.
২.৫ লক্ষ টাকা দিছি, পরে ২.৫ লক্ষ টাকার ভিতরে আমি নিজেই ওইখান থেকে আবার ১ লাখ টাকা নিয়ে নিছি। পরে আমি বাংলাদেশে আবার নিজের থেকে আইসা পড়ি।
বাংলাদেশে চলে আসলেন, এটা কি একবারে নিয়োগ করে চলে আসলেন?
একবারে নিয়োগ করে আইসা পড়ি।
কেন চলে আসলেন?
মানে আমি ওইখানে ৫০,০০০ কামাই, বাংলাদেশে এখন ১.৫ লাখ কামাম।
মানে আপনার আবার সেই খারাপ কাজের চিন্তা আপনার মাথায় আসলো?
খারাপ কাজের চিন্তা না, মানে আগে যে খারাপ এটা নিজে করতাম, এটা করতে হইব না।
কেন করতে হইব না?
কেন করতে হইব না? আপনার এলাকাতে চিনে জানে,
সো আপনার নামেই পয়সাগুলো চলে আসবে, তাই তো?
আমার লগের যারা বন্ধুবান্ধব এরা এখন মনে করেন ইস্টানেতে টাকা পায়, মানে ইস্টানেতে টাকার ধান্দা, ইস্টান পরিবহন লাইনের থেকে টাকা আসে, অনেক জন অনেক কেউ উপরের দিকে, এগুলো আমাদের মনে হয় একজন বললো, তাই আমি আইসা বললাম। এখানে বাংলাদেশ আইসাও মনে করেন আইসা দেখি আপনার আরেক ব্যাগ কল হয়ে গেছি।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে আরেকটি বিরতি নিতে চাই, ছোট্ট একটি বিরতি, মাত্র ৪ মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো যাহা বলিব সত্য বলিবতে। আমরা সবসময় একটা কথা বলে থাকি, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, ভুল এবং অপরাধ দুটো দুই মেরুতে থাকে, একটা হচ্ছে ভুল হয়ে গেছে, ভুলটা বুঝতে পেরেছেন, আর একটা হচ্ছে অপরাধ, হচ্ছে অপরাধ ইটসেলফ একটা ভুল, এবং এই অপরাধের মধ্যে থেকে উপলব্ধি হবার পরে বারবার অপরাধে জড়িয়ে যাওয়া, এটা হচ্ছে মারাত্মক রকমের ভুল। আর সেই অপরাধের যে রকম সকম আমরা দেখতে পাচ্ছি মামুনের জীবনে, বিশেষ করে মালয়েশিয়াতে চলে যাওয়া, সেখানে একটা সেটেল লাইফ, সেখানে ছোটখাটো ভুল, এবং তারপরে বাংলাদেশে ফিরে আসা যে কত বড় ভুল, সেই ভুলের মাশুল
শেষ পর্যন্ত কি হয়েছে এবং ভুলটা কত বড় ছিল। মাত্র চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। দুর্ধর্ষ একটি ছবি দেয়া হয়েছে ফেসবুকে, আপনি যদি দেখতে চান চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে একটি পেজের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে গিয়ে আপনি পেজটিতে লাইক দিয়ে মেম্বার হয়ে যেতে পারেন এবং ছবিটি আপনি দেখতে পারেন। আমরা ফিরে আসছি মাত্র চার মিনিট পর।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি সঙ্গে আছেন এবিসি রেডিও, সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে আছি এবং আপনি শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। এবং আপনার সঙ্গে আজকে তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে নির্দ্বিধায় নিঃসংকোচিত্তে স্বীকার করছে মামুন, এই অর্থে যে তার মতো ভুল এবং অপরাধী যেন সমাজে আর একটির জন্ম না হয়। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি মামুনের কাছে।
পরে মালয়েশিয়ার থেকে আমি যখন ফিরে আসি, তখন ফিরে আসা কয়েকদিন এলাকাতে ঘুরলাম, ইস্টানে গেলাম, দুইটা হোটেলেও গেলাম, আবাসিক হোটেলে যা দেখলাম জিরো। এখন আমি আইসা আরো পস্তাইতেছি যে কি করলাম। এখন আমি তো বাড়িতে তো আইসা বলছি মিথ্যা কথা বলে, রাত্রে ঘুমায় আর শান্তি পাই না যে কি করলাম। ওইখানে তো ভালো আছিলাম যে এতগুলো টাকা দিয়ে আমার বিদেশ পাঠাইলো। খারাপ লাগে। পরে কয়েকদিন দোকানে গেলাম, যে দোকানে বসি, যে বিদেশ তো আসার পর থেকে বিগত এতদিন দোকানেই আমি, এখন আব্বুর দোকানে আবার নতুন করে আমি বসি। দোকানে বসে ভালো আছি, খুব ভালো আছি। ভালো থাকলেও মানে যে ঢাকা শহরের ভিতরে যে ফ্রেন্ড সার্কেল আছে কিছু, এদের সাথে রিলেশন আছে, এদের এখানে যাতায়াত করতাম বন্ধের দিনে। আমাদের দোকানটা হলো পাইকারি দোকান। তো হঠাৎ করে আমি ব্যাংকে যাই, ছিল গত ফেব্রুয়ারি মাসের 7-8 তারিখে, চেক ভাঙাইতে যাই, একটা মেয়ের সাথে পরিচয়। মেয়েটা গেছে ব্যাংকে অ্যাকাউন্ট করতে আর আমি ওইখানে চেক ভাঙাইতে গেছি, সিরিয়ালে দাঁড়াইছি। তুমি এটা এমন ভাব করতেছে, মানে খুব স্টাইল, খুব অহংকারী মুড মাড দেখাইতেছে। আমি তার প্রতি আর কি ওইরকম না একবারই তাকাইছি। তুই মেয়েটা দেখলাম আমার দিকে বারবার ফ্লো করছে, দুইবার তিনবার। তখন আমি নাম্বারটা যে বলতেছে, নাম্বারটা আবার আমি মুখস্থ করছি।
কিসের নাম্বার?
মোবাইল নাম্বারটা।
কাকে বলতেছিল?
ওটা ব্যাংক এক অফিসারে।
ওকে,
মুখস্থ করার পরে আমি ফোন দিছি ওই নাম্বারে বিকালে। এখান থেকে এমনি এমনি খাবারটি হইতে হইতে পর্যায়ে রাত্রে আবার ফোন দিছি সন্ধ্যার পরে। তো মেয়েটার নাম হলো জোহরা। আমি ফোন দিছি, আমরা বলে নূপুর। তো যে সাইনটা করছে এটাও আমি খেয়াল করছি, জোহরা। আমরা কয় ওর প্রসঙ্গে কথা বলতেছি, খুব ভালো। আমার মানে কোন বিশেষ করে আমার লুচ্চামি স্বভাব এটা আমার না পছন্দ। তো কথা বলছি, বলতে বলতে এক পর্যায়ে সে আমারে বলতেছে, আমি জিজ্ঞেস করলাম তার ফ্যামিলির কথা, ফ্যামিলির সবার কথা বললো। তার একটা মেয়ে আছে, যা বলছে ও সত্য কথা বলছে। তখন আমি জিজ্ঞেস করলাম আপনার স্বামী কি করে। তখন ও আমারে বললো যে আমার স্বামী প্রসঙ্গে বাদ দেন। তখন আমি বললাম কেন, স্বামী প্রসঙ্গে স্বামী নাই, আছে থাকতেও নাই। তো এই এক দুই কথা জানতে 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 পারলো আমার স্বামী নাকি নেশা করে, রেগুলার রাত্রে রাতে 3-4 ঘরে আসে, আর অন্য মেয়ের প্রতি পরকিয়া, আর এই আপন শালির সাথে সম্পর্ক। এই জোহরারে বলে তার স্বামী বলছে যে তুই পারস ইচ্ছা করলে তোর বোনটারে আমার কাছে বিয়ে দিতে। সে তার আর কি একদিন দুঃখ প্রকাশ করলো আমার কাছে। তখন আমি জিজ্ঞেস করলাম ব্যাংকে কি তোমার, ব্যাংকে একটা লোন নিব, লোন নিব। আমি লোন দেখি করবো, আমি ঋণ আছি। তো ঋণ আছে, ঋণটা জানতে বললাম আপনার। বললো ওদের বাড়িতে একটা জুতার ফ্যাক্টরি দিছিল একটা মহিলা, জুতার ফ্যাক্টরিটা দিছিল ওই মহিলা নাকি টিভিতে অ্যাড দিব, ওর জন্য টিভির চ্যানেল চুনেল লাইন না ভিডিও ফিডিও কইরা ওর একটা লোভ দেখাইছে। লোভ দেখা ওর ব্যাংকে টাকা আসলো 3 লাখ। এই 3 লাখ টাকা দিছে ব্যবসা সফল করা, ওর খরচ চালাইব, আর ওই এই লাভের খরচটা দিয়ে ওর মায়েরে চালাইব। তখন ওই টাকাটা মহিলা পরে আর দুইজনের থেকে 3 লাখ টাকা এনে দেয়, মোট 6 লক্ষ টাকা দেয়। রাত্রে দিছে, সকালে মহিলা ভাগছে,
হু
বাড়িঘরের যা আছে গুলো থুয়ে ভাগছে, হালকা পাতলা মালামাল। কিন্তু মহিলাটা হইল আপনার ওদের এলাকার স্থানীয় ছেলের বউ, স্বামীরা ফালাইতে ভাগছে। তো 6 লক্ষ টাকার ঋণগ্রস্ত এখন এই জোহরা। তখন আমার কাছে সে এই দুঃখ প্রকাশ করলো।
মানে আলটিমেটলি টাকাটা কি দিয়েছিল সে অভিনয় করার জন্য?
না, জুতার ফ্যাক্টরি।
ওকে,
6 লক্ষ টাকার ঋণ হয়ে গেছে এখন তার স্বামী। এটা হয়েছে আসতে 3-4 বছর আগে। এই ঋণটা তার স্বামী গ্রহণ করেন, স্বামী দেয় না। তো ওই টাকার জন্য অনেক চাপ সৃষ্টি আসে তার উপরে। তো ওইখানে টাকাটার জন্য কমিশনার বোনজামাই লাগে, আমি জানি, জিজ্ঞেস করলাম, আমার বোনজামাই দুলাভাই। এই টাকার ব্যাপারে যারা যাইতো তাদেরকে হুমকি টুমকি দিয়ে ঠান্ডা করে দিত। তখন আমার আর যেটি বাড়ির আত্মীয় স্বজন এদের যাদের থেকে 20,000-30,000 নিচে এটি তো আত্মীয় স্বজন এটি শুনে না, বাইরের মানুষ নাম হলেই ডোরে একটা গেছে তাহে না। তখন আমার লোকের দুঃখ প্রকাশে আমার লোক এক পর্যায়ের সম্পর্ক যাতায়াত করে টাকা আসে, আমি ফোন দিলে আসে, আমার তো মাঝে মাঝে টাকা পয়সা নেয় 2,000-5,000, আমি টাকাটা দোকান থেকে নিয়ে দিই, টাকাটা নিলে তার ঋণ গুলা যায়। এক পর্যায়ে টাকা ঋণ দেওয়ার পরে আপনার সে বলে আমি যদি 5,00,000 টাকা কেউ দিত আমারে আমার কাছে বিয়ে হয়ে যেত, আমাকে বিয়ে বলা দরকার কি, তুমি যেই আমার বন্ধুত্ব মতন সম্পর্ক এই পর্যন্ত দিয়ে 12,00,000 নিলা, যাক তোমার মেয়েটা তুমি মানুষ করো, স্বামীর আশা জন করো না, আর টিউশনি যত বাসায় বাচ্চা পড়াও তাহলে এটা পড়াও, আর তোমার স্বামী তো আর হইতে পারুম না, বন্ধু হিসাবে যতটুকু তোমার যখন যা পারি যদি আমার সামর্থ্য থাকে তো আমি হেল্প করুন তোমারে। তখন সে একদিন 30,000 টাকা ছিল আমার কাছে, আমি 30,000 টাকা দিতে পারিনি, 15,000 টাকা দিছি, এরপরে তো 2,000-3,000 নিত। ছিল গত ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি 26 তারিখে ফোনে কথা হয় আমার লোকে, তো আমি বললাম ঠিক আছে শনি আখড়াতে আইসো, যাত্রাবাড়ি শনি আখড়া, ফেব্রুয়ারির 27 তারিখ সকালে আসে ওইখানে। আসার পরে এক বন্ধুর বাসা যে আমরা বসি ওইখানে থেকে, হ্যাঁ ওইখান থেকে বসার পরে ওইখানে আবার আমরা একটা রুম নিছিলাম, আমি ওইখানে একটা রুম নিছিলাম। আপনার গত কিছুদিন আগে আপনার হরতাল অবরোধ গেল না আড়াই মাস, তখন আমি এলাকাতে থাকতাম না, কারণ অবরোধ হরতালের টাইম আপনার শুধু শুধু মামলা টামলা খাইতে হয়, এই কারণে শনি একটাতে একটা অজান্তে একটা মানুষের অজান্তে একটা রুম নিছিলাম।
ওকে,
ওইখানে রাত্রে থাকতাম আমি, যেহেতু পুলিশের যা ঝামেলা এখানে হইতেছে, অনেক লোকের বন্ধুবান্ধব যারা বিক্রি করছে তাদেরকে অ্যারেস্ট করাইছে ধরাইছে, ভাঙচুর মামলা দিছে, তো ওই রুমটায় গেছে আমার সাথে 2-3 দিন গেছে। তা 27 তারিখ দিন সকালে হঠাৎ করে আর মেয়েটা বাচ্চাটারে ফোন দিল, ফোন দিয়া বলল, জোহরা ফোন দিয়া বলতাছে তুমি শনি একটাতে আসো, একটা গাড়ি তুই ঠান, একটা সিএনজি নিয়ে একটা এই বাসার থেকে শুধু ওইখানে টাকা আছে 20,000 আলমারি তো ওইখানে রাইখাইছো, আর এই চেক বইটা নিয়ে আসো, বা চেক বইটা নিয়ে আস মাইয়া রাইতে কইলো। আর পরে আমার এক বন্ধু আছে শনি একরাতে, ওর বাপে অফিসার, ওই এলাকার ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, তো ওই বন্ধুটার আমি ওর বাচ্চাটারে রিসিভ করাইলাম। তো বাচ্চাটা আসার পরে এমন একটা সিন ক্রিয়েট করলো ওই বাসাটা, এম জি বাসাটা রুম নিছি, এটা হলো আপনার শেখ দি আদর্শ উচ্চ বিদ্যালয় স্কুলের হেডমাস্টারের বাড়ি, এই বাসার রুমটা নিস্তালায় ফ্ল্যাটে নিছি, এমন সিন করলো তার মেয়ে আইসা, মানে এখানে আমার পুরো এলাকা ভিত্তি মানিজ্য শেষ।
কি সিন করলো?
শিক্ষার পাক্ষার তুমি মা এখানে কি করো চলো, মানে এটা কি অভিনয় নাকি এটা আগের তে শিখানো এটা আমি বুঝতে পারিনি, মানে ওই দিন আমার বাধ্য হয়ে তার বিয়ে করতে হলো।
আমি ঠিক বুঝতে পারলাম না, মানে আপনি একটু সিচুয়েশনটা ভালো করে ব্যাখ্যা করবেন, মানে বাধ্য হয়ে কেন আপনাকে বিয়ে করতে হচ্ছে?
বাধ্য হয়ে বলতে মানে তার মেয়েটারে সে আসতে বললো চেক বই নিয়ে, কেন চেক বই নিয়ে আসতে বলবো, কোন কাপড় যদি আমার এখানে আসার ইচ্ছা থাকে তো কাপড় নিয়ে আইব, বা বলবো আমার কাপড়ের গাঠি নিয়ে, বা ঘরে টাকা আছে 2,00,000 এটা নিয়ে, এটা তোর বলে না, বলছে শুধু চেক বইটা নিয়ে আসো। তো মেয়েটা আসার পরে খুব, মেয়েটার যখন বলছে যে মা তুমি চলে যাও আমি আইতাছি, তুমি যাও আমি আসতেছি, তখনই কথা বলাতে মেয়েটা মানে চিকটা পাকড়া করে পুরো লোকজন জানাই নিল।
কি চিৎকার করে কি বলেছে মেয়েটা?
বলছে তুমি চলো তুমি যাইবা নাকি, মানে ধমকায় টমকায় কথা বলছে।
কাকে বলেছে?
এটা ওর মার সাথে।
ওকে,
তখন আমি করলাম,
আর আপনি মাকে কেন আপনার বাড়িতে আপনার এলাকায় নিয়ে আসছিলেন?
ও আমার এখানে আপনার আমার ওই যেদিন আমার বিয়েটা যেদিন এই ঘটনাটা এর আগে আমার সাথে এসে সময় টময় দিত,
মানে আলটিমেটলি ওনার সাথে আপনার একটা অবৈধ সম্পর্ক ছিল।
জি,
শারীরিক অবৈধ সম্পর্ক যেটা বলে। ওকে, তারপর
এই কারণে
যেটা ওই মেয়েটা কোনো না কোনো ভাবে জেনেছে।
জি, হয়তো ও না মেয়েটারে জানছে, মেয়েটার আগের দিন বলে বলছে আমি মা তুমি থাকতে পারবা না একা, আমি বিয়ে বসে যাবো, আমি তোমার ঘরে ছাইরা চলে যাবো,
মেয়েকে এই ধরনের কথা বলেছে
বলছে।
ওকে,
তখন ওই মেয়েটা ওইখানে আমার ওই রুমটা তাইসা বলতেছে তুমি কি কালকা যেটা কইছে এটাই করবা, তুমি কি ইয়ার কাছে বিয়া বইবা? তখন আমি তব্ধ হয়ে গেছি, তার মানে আমি তো বিয়ের কথা কখনো কোনোদিন বলিনি, তাহলে কথাটা এখানে অবশ্যই মিয়া মায়ের জিয়ের ভিতরে হয়েছে। তখন মেয়েটা মানে খুব এক পর্যায়ে ওই বাড়িটারে উঠাই লইছে মানুষজন জানা জানি মতন। তখন আমি আপনার মেয়েটারে আমি কিছু চুপ করা, তখন মেয়েটা আমার খুব ধমকায় টমকায় লইছে, যখন মানিজ্য শেষ পর্যায়ে তখন আমি ওই জোহরার দিকে তাকাইলাম, তাকানোর পরে মেয়েটা কয়ে জামুগা তোর মতন মা লাগবো না, মানে মাইয়া মায়ের যা তা কইল। তখন আমি আমার ওই বন্ধু ডাবলুর আমি টাকা দিলাম 200 বের করে দিয়ে আমি দিয়ে তখন আমি আবার আমার যে ওয়াইফ জোহরা তার আমি বললাম কি বুঝলাম না তুমি তুমি আইলে আমার লোকের দেখা করতে আর বললো আগামী কালকে কিস্তি আছে একটা 3,000 টাকার ওইটা দিতেই হোক তা আসলে কাহিনীটা কি কাহিনী কিচ্ছু না আমার ইজ্জত আমার মান ইজ্জত তো শেষ আমার বিয়ে করবা না করবা না এখন আমি একটা এমন একটা টেনশন ওইখানে করলাম যে কি ঘটনা হয়ে গেল তখন আপনার আমি কোর্টে নিয়ে গেলাম কোর্টে নেওয়ার পরে জহুরারে কোর্টে নিয়ে যাওয়ার পরে ডিভোর্স করে তার স্বামীর
ওকে
স্বামীর ডিভোর্স করে তাহলে আপনার ব্যাক ডেটে ডিভোর্স করে
কোর্ট থেকে
জি ডিভোর্স করানোর পরে আমার সাথে আইসা পরে আসানোর পরে আপনার ওই কাউন্সিলর কাউন্সিলরের নামে এই ডিভোর্স লেটারটা পাঠানো হয় তখন ওই ওইখান থেকে কোর্টের থেকে আনার পরে আমার এক ফুপুর বাড়িতে নিয়ে যাই আমার বাড়িতে জানতে পারে আমার বাড়ির থেকে আমার কেউ যোগাযোগ করে না আমার লগে আর সবার কাছে বলছে যে এই ধরনের ছেলের দরকার নেই যে একটা মানে খারাপ ভাবেই বলছে যে হাঙ্গাল নিয়ে বিয়ে করব আর আমরা যে এতবার বুঝাইছি বউ দেখেছি আর আসলে আমার বিয়ের কোন আমার ভিতরে একটা ডর ভয় ছিল যে আমি বিয়ে করুম মেয়েটার জীবনটা নষ্ট হইব আমি নিজে কোন দিন কোন জায়গায় পড়ে থাকি এইসব করে আমি বিয়ে শাদীর চিন্তা ভাবনা করতাম না তখন আমার এই ফ্যামিলি অনেক বিয়ের জন্য আমার অনেক বুঝাইছে বা দেখাইছে ছবি টবি করিনি আর আমি এমন এইভাবে এমন জায়গায় বিয়ে করলাম মানে নিজের অস্তিত্ব জায়গা খারাপ নষ্ট হয়ে গেছে তখন আমি 27 তারিখে ওই কোর্টের থেকে আমরা ফুর বাড়িতে নিয়ে যাই মাতুয়াইল ফুর বাড়িতে থাইকা 28 তারিখে আমি বিয়ে করি বিয়ে করে আপনার শনি একটাতে আমার তো যে টাকা ছিল আমি আমার দোকান থেকে এসে টাকা নিয়ে যাই 20,000 এক পার্টির কথা বললে 20,000 টাকা নিয়ে বাইরে যাই এটা হলো 28 তারিখে ফেব্রুয়ারি মানে বিয়ে করে এখানে আপনার একটা রুম নেই শনি একটাতে আবার ওই বাসা তো ছাইরা দিতেছে এলাকার মানুষজন ওই বাড়িতে আবার পুলিশ নিয়ে গেছে ওই বাচ্চাটা ওই মেয়েটা পুলিশ নিয়ে গেছে তার বাবারে নিয়ে যাত্রা বাড়ি থেকে পুলিশ নিয়ে ওই বাড়িতে গেছে আমার মেয়ের আমার মায়ের এই বাড়িতে আটকায় রাখছে এখানে মারধর করছে এগুলো বলে পুলিশ নিছে তখন পুলিশের সাথে আবার আমার পরিবার কথা বলছে পরে পুলিশ আর আসেনি তো এখানে রুম নিছি একটা চারতলার ভিতরে চারতলার উপরে তো এখানে আমার পরিবার আমার ফোন দুইটা মোবাইল তার ভিতরে একটা স্যামসং গ্যালাক্সি একটা মোবাইল এই দেশের আমাদের এলাকাতেই থাকে এটা আপনার বঙ্গবাজারের পাশে একটা অ্যাপার্টমেন্ট হয়েছে রোজবেদিন বিলাস 16 তলার উপরে একটা টেলিভিশন অ্যাড্রেস দেয় জুতার নাম ওই লোকে একটা মেয়ের সাথে সম্পর্ক মানে এরকম একটা বিবাহিতা মেয়ের ওই ওই মানে নামটা আমার ভাইয়া বলতে হয় বলতে চাইনি এখন না বললে এত সবজন বলছে তের এটাও বাদ থাকবো কেন টিভিতে অ্যাড্রেস দেয় তার মালিকের নাম হলো কালাম সাদ একটা মহিলার সাথে সম্পর্ক বিবাহিতা তার বাচ্চা আছে দুইটা মেয়ে আছে দুটা মেয়ে বিয়ের লাইক একদিন রোজ বেদিনের গেটের দাঁড়ায় রয়েছি ফায়ার সার্ভিসের কোনায় তো ওনার বউ আমার কয় ভাই এই ঘটনা মানে সংসার নষ্ট হয়ে গেছে আইসা মারধর করে অনেক টাকা পয়সা নষ্ট করতেছে তখন আমি ওই কালাম সাহেবের যে ওয়াইফ যে বিচারটা দিল তখন ওই কালাম সাহেবের ওয়াইফে আমার বাসা চিনা দিল বনগ্রামে ওই মহিলাটার বাসা মহিলার পিছনে অনেক টাকা পয়সা নষ্ট করতেছে এক হিসাবে ওই মহিলাটারে মানে ওই এলাকাতে তাড়াই দিলাম
কি করলেন আপনি
ওইখানে আমার কিছু বন্ধু বান্ধব আছে ওদেরকে নিয়ে ওই বাড়িতে গেলাম
ওকে
যাওয়ার পরে ওই মহিলারে ডাকাইলাম ওই মহিলা একজন স্বামী আছে ওই মহিলার স্বামী থাকে বিদেশ কালাম সাহেবের প্রেমে পড়ছে বা দুজনের প্রেম গভীর সম্পর্ক কক্সবাজার এখানে ওখানে বেড়ায়
ওকে
তো কালাম সাহেব এই দেশের একজন মান্য ব্যক্তি ভালো একজন ভালো পয়সা টসা আছে তো কালাম সাহেবে বোর এই বেজালটা আমি ভাঙা দিলাম কি ওই এলাকার থেকে খেদাই দিলাম খেদাই দিলাম এখান থেকে বলছে দেশে চলে যাব দেশের বাড়ি হলো গোপালগঞ্জ তো বলছে যে এটা ওইটাই কই গেছে বলতে পারি না আর কালাম সাহেব তার বাসাই না আমি চোর মারছি দুইটা তার ওয়াইফের সামনে চোর মারার পরে আমার এক বন্ধু আছে জনি নাম, জনিরে ফোন করে আনাইছি, আনানোর পরে মেশিন মেশিন ঠেকাইছি তার পায়ে। এটা আপনার গত ফেব্রুয়ারিতে, যে ছয় মাস পাঁচ মাস আগের কথা। তখন কালাম সাহেবের ওয়াইফ, কালাম সাহেব একটা স্টামে লিখিত দিল যে আর কোনোদিন এই ধরনের কার্যকলাপে জড়াইব না। আর কালাম সাহেবের বোর্ড লগে মিলাই দিলাম, অনেকদিন যাবত মিল নাই। তো কালাম সাহেব ভালো হয়ে গেছে। তো কালাম সাহেব আমার, আপনার কালাম সাহেবের ওয়াইফ আমার একটা মোবাইল গিফট করছে, স্যামসং গ্যালাক্সি, দাম মার্কেটে 45,000 টাকা। তাই মোবাইলটা এখান থেকে আর কি কথাটা আর কি বের বের হয়েছে। তাই মোবাইলটা আমার কাছেই, তো দুইটা মোবাইল চালে তো নতুন বাসা নিলাম শনিয়াক রাতে চারতলা। তো বাসা নেওয়ার পরে আমার বিয়ের মাত্র 3 দিন, তো আমার অনেক ফোন টোন আসে দেখা, আর পরিবার ব্যান ব্যান আমার লোক। তখন আপনার ওই বাসার সামনে বিয়ের 6 দিনের দিন, আমার পরিবারের বলে চটপটি খাইব, তো চটপটি খাওয়াইতে নিতে বাইরেই আমি, যে শনি একটা আবিদিন ভবন বা শ্যামা সরব মার্কেট, এখানে চটপটি খাওয়াই নিয়ে আসি। এর ভিতরে ওইখানে শনি এক রাতে আমার এক বন্ধু আছে, এবার মেম্বার ই করছিল, নাম হলো বিলাই বাবু।
ওকে,
ও আর কি ওই সাইডের একটু সন্ত্রাস টাইপের মামলা আছে অনেকগুলো। তো বিলাই বাবুর লগে আমার লগে ওই শনি একটাতে সঙ্গ। বিলাই বাবু মোটামুটি ওইখানে অনেকে ডরায় ওরে, তো ওর আবার একটা সিন্ডিকেট আছে যে যে তার ছেলে ডাবলু, তাদের ওইখানে 3-4টা বাড়ি আছে এখনো, ডাবলু আবার ব্যবসা করে। এর ভিতরে আপনার আমার ওই বন্ধুদের সাথে যাতায়াত বা ওইখানে 2.5 মাস থাকতেছি আমি, যে হরতালের ব্যাপারে, ওইখানে ফরমা যারা সোর্স যারা পুলিশের তারা দেখছে, দেখার পরে আমার পরিবার নিয়ে যাইতেছি আমার যাত্রাবাড়ি থানার এক দারোগা, দারোগা আমার থামাইছে, আপনার নাম? তো বললাম আমার নাম। আপনি তো মাদক ব্যবসা করেন? আমি কি না কে কয়, এখানে আপনি মাদক ব্যবসা করলে সারাদিন পড়ে থাকেন? তখন আমি বললাম দেখেন এখানে উল্টা পাল্টা কথা বললেন না, আমার আমার পরিবার, আমি নতুন বিয়ে করছি, আমার ইজ্জত মাইরেন না। সেই কথা বলতে বলতে এক পর্যায়ে আমার পরিবারে জিজ্ঞেস করলো আপনার কি হয়, আমি তখন আমার পরিবার চুপ করে রয়েছে। তখন আমারে জিজ্ঞেস করছে আবার, আপনি অমুকের লগে চলেন, অমুকের লগে থাকেন, বিলাই বাবু ডাবলু, আমরা চললেই কি আমি ব্যবসা হয়ে গেছি নাকি? আমি তো আরেক এলাকায় থাকি, এখানে আমি নতুন ঘর নিছি। কয় না আপনি ওগো লগে ব্যবসায়ী? কথা বলার পরে আমার পরিবার আবার জিজ্ঞেস করছে, আমার জিজ্ঞেস দ্বারা কতদিন হয়েছে বিয়ে করছেন? আমি আজকে 6 দিন। আমার পরিবারের জিজ্ঞেস করছে, আমার পরিবার ঘাট করে আমার সামনে বলে আমার হাজবেন্ড আছে।
মানে আপনার
আমারা অস্বীকার করছে যে যখন পুলিশরে জিজ্ঞেস করছে, আমি আমার জিজ্ঞেস করলাম দেখেন এখানে কি করেন না, আমার 6 দিন হয়েছে বিয়ে হয়েছে, আমার কাছে প্রমাণ আছে। কয়েরম প্রমাণ কত আছে কাগজ আমার পকেটে, তারও গাই কথা বললা। তখন আমার পরিবারে জিজ্ঞেস করছে আপনি আপনি কই থাকেন? কয় চিটাং রোড। আপনার কি হয়? আমার হাজবেন্ড আছে চিটাং রোড। তখন আমি তব্ধ হয়ে গেছি, আর আমার মুখ দিয়ে কোনো কথাই বের হয়নি। তখন কথা বের হয়নি পরে
What a slap.
আমার গাড়িতে উঠাইলো, খুব শুনি একটা রূপসী গার্মেন্টস এর সামনে গাড়িতে এমনিতে উঠাইলো।
আমার ওয়াইফ কি করলো?
আমার ওয়াইফ যাইতে বলতেছে গা, জান আপনি চলে যান। তখন আমি জানি এখানে ও চিনে না, কোন রাস্তাঘাট চিনে না। আর যখন ও নাকি বললো যে আমার স্বামী আছে চিটাং রোড, তখন আমি বউ হয়ে গেছি গা, আমার আর কোনো মুগ্ধ কোনো কথা নেই। এখন আমার দারোগা কইতাছে কয়ে, তখন আপনার তে তুই আয়া পড়ছি। দারোগা আমার কয়ে, তুই না কই লক্ষণে তোর বউ, ই তোর বউ আর তো জামাই আছে, আরেক বেটার বলিয়া তুমি ই করো রং তামাশা। তখন আমি মানি ব্যাগের ভিতরে আমার কাবিনের রিসিপ্টটা বের করছি, সে কয়ে রিসিপ্ট ফালা। একদিন কথা বলতে বলতে আপনার অনেক খুব হুড়াহুড়ি হাতাহাতি, আমার তো এমনিতে একটু সাহস বেশি, দুই কনস্টেবলের লোক আমার খুব ধাক্কা ধাক্কি হইল, পরে আমার 3-4 জন মিলা হ্যান্ডকাপ লাগাইল।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা আরো একবার, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। যে গল্প আজকে এখানে উঠে আসছে জীবনের অপ্রিয় সত্যে, তা একেবারে দুর্ধর্ষ এবং
শেষ পরিণতি দেখার জন্য সময় মাত্র কিছুক্ষণের। ঠিক রাত একটায় আমরা টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আবারও ফিরে আসবো যাহা বলিব সত্য বলিবতে। আজকের এই মামুনকে যদি আপনি দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আর মামুনের জীবনের অপ্রিয় সত্য শুরু থেকেই শুনছেন এক্সপার্ট প্যানেলের একজন নিয়মিত বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তার কাছে আমি ফোনে একেবারে শেষে যাব এবং প্রিয় শ্রোতা আমরা ফিরে আসি একটু পরে। আর আপনি যদি আপনার এই প্রিয় অনুষ্ঠানে এসে জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে চান, এই অর্থে যে আপনার মতো ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো অপরাধ আর কেউ কখনো না করুক, তাহলে আপনি আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখুন ABC JBSB আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। ফিরে আসছি ঠিক রাত একটায়।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
রাত একটা হচ্ছে সময়, আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফ এম 90.2 এ। আর জি কেভিয়া রয়েছে আপনার সঙ্গে, সুমন এবং মঞ্জুকে নিয়েই চলছে আমাদের যাহা বলিব সত্য বলিব। আর আজকে এখানে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো নিঃসঙ্গ চিত্তে স্বীকার করছে মামুন। মামুনের কাছে আমরা যেতে চাই, তবে তার আগে বলতে চাই প্রিয় শ্রোতা, আপনারা যদি মনে করেন আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো এসে আপনি এখানে স্বীকার করবেন লাখো মানুষের কাছে, সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC JBSB আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ওকে মামুন, যেখানটাতে আপনি ছিলেন আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় চলে এসেছি, তারপর
তখন পুলিশ আমারে জোর জবরদস্তি উঠাইল। উঠানোর পরে আমার ওই এলাকার মেম্বারের নাম কোতে আমার দারোগা আরো বেশি রকম চর মেরে বলে একটা আমার তখন মেম্বারের ছোট ভাই মিলন ভাই, উনি ওনারে ফোন করাতে উনি আইসে দা গাড়ির সামনে। আসার পরে ওনার সামনে আমার নিয়ে পড়লো আপনার শনি একটা মেন রোডে পাম্পের কোনায়। তখন দারোগা আমার পরিচিত বেরোল পরে আমার নানিদের গ্রাম আর ওনাদের গ্রাম এক পাশে। যখন আমার নানার নাম জিজ্ঞেস করলো আপনার নানার নাম কি, তখন আমি বললাম আমার নানার নাম জয়নাল মাস্টার চেয়ারম্যান। তখন দারোগা আর কি একটু সম্মান দেওয়া স্টার্ট করলো। পরে আমি বললাম দেখেন আমার নতুন পরিবার, ওর সামনে আমার ছোট করে আপনারা নিয়ে এলেন। তখন আমার ওইখান থেকে ছাইড়া দিল। ছাড়ার পরে আমি ফোন দিলাম আমার ওয়াইফের কাছে, আমি ফোন দিলাম আমার ওয়াইফের মোবাইল বন্ধ, মেন রোডের থেকে ফোন দিলাম বন্ধ।
আপনার ওয়াইফ কি বিয়ের আগে আপনার কাজকর্ম সম্পর্কে জানতো, আপনি যে ধরনের কাজ করেন, আপনি যে ধরনের অপরাধগুলো করেন, এগুলো সম্পর্কে জানতো?
হ্যাঁ জানতো। আপনার আমি তো ও যখন সম্পর্ক কথা বললে তখন তো আমি জানি আমি ব্যবসা করি
না, কিন্তু আপনার খারাপ দিকগুলো কিসে জানতো, অপরাধগুলো কিসে জানতো?
খারাপ দিকগুলো জানতো, হালকা জানতো।
আপনার বুকের যে অবস্থা এটাতে সে প্রথম কবে দেখে?
এটা প্রথম সম্পর্ক,
শারীরিক সম্পর্ক তো আপনার বিয়ের আগেই গেছে, তখনই দেখেছে। তখন থেকে সে, তখন আপনি তাকে কি বলেছিলেন? আপনি কি বলেছিলেন যে বোমা এটা নিজে বানাতে গিয়ে বা নিজেই করেছিলেন? সবকিছু সে জানতো, তার মানে সেদিন যে আচরণটা সে করেছে এত কিছু জানার পরেও সেই ধরনের আচরণটা করেছে। ওকে, ফোন বন্ধ পেলাম তারপর?
হ্যাঁ, মোবাইল বন্ধ পেলাম। বন্ধ পাওয়ার পরে সে তার বন্ধ, আমি ফোন দিলাম কাউন্সিলরের নাম্বারে, তার বোনের নাম্বারে ফোন দেওয়াতে আপা আমারে বলতেছে মামুন ভাই আপনি কোথায়, কই আপনি? আমি কই আমি মানে এই হঠাৎ এই কথা ভালো না জিগায় বললেন কোথায়, তার মানে আপনার কাছে খবর গেছে। কই না কি আপনার? আমি কই না যে তো জিগেছেন কোথায়। পরে আমি কই আপনার বইনে তো আমার মোবাইল বন্ধ পাইতেছি, তো তো আমার ভুল বুঝা, পুলিশের ব্যাপারে ভুল বুঝা তো চলে গেছে। কয় হ্যাঁ শুনছি। তখন আমার শ্বশুরবাড়ি এখানে আমি কোনো টাইমে যাইনি ছয় দিনে কোনো দিন। তখন ক্ষমতায় নারায়ণগঞ্জের ভাগ, তাই আমার বলছে তার স্বামী কাউন্সিলর বলছে এবং আমার ওয়াইফও বলছে, এখন জানতে পারি তার ফ্রেন্ড বন্ধু। তখন আমার পরিবার যে কাউন্সিলর বাসায় উঠে, কাউন্সিলর আর আমার পরিবার তখন জানছি আমি আপন বোন। পরে যে আপনি জানতে পারি তার আপন বোন না, কাউন্সিলরের মা হইলো তার আপন ফুবু। তো জানতে পারলাম কাউন্সিলর তার বোন, যখন শুনলাম যে ভাইঙ্গা বললো যে তার ফুপাতো বোন আর মামাতো বোন, আমার শ্বশুর মারা যায় বোধ হয় ছোট থেকে, আমার পরিবার এবং আমার শালিটা এরা মানুষ হয়েছে কাউন্সিলরের মার কাছে। আমার একদিন আগের স্বামী, তা আমি তো জানতে পারছি যে চেয়ারম্যান তার স্বামী, তা আমি যখন বিয়ে করি তখন আমার ফোন দিছিল তার স্বামী সায়েম, তার একটা বাচ্চা আছে সায়েম, ফোন দিছিল এই ব্যাপারে। তখন সায়েমের কাছে আমি বললাম ফোন করে যে এই ঘটনা বা ইসে তো পুলিশে ধরছে পরে চলে গেছে, কয় ওই বাড়ির ব্যাপারে আমি কিছু জানি না। তখন আমি আবার নিজে গেলাম, যাওয়ার পরে বাসা তো আমি বিয়ে করছি ঠিকই, আমি তো বাসা চিনি না, কাউন্সিলরের বাসা জানি এটা। তখন আমার বিয়ের আমার এখান থেকে গেল ছয় তারিখে, পুলিশে ধরছে ছয় তারিখে, ছয় তারিখে গেছে, দশ তারিখে আমার ওয়াইফ আমার ফোন দিছে হঠাৎ।
এর মাঝখানে কোন যোগাযোগ হয়নি,
এর ভিতরে কোন যোগাযোগ হয়নি, রেগুলার যোগাযোগ হয় কমিশনারের লোকের আপার সাথে যোগাযোগ হয়। তখন আমার ফোন দেওয়াতে আমার ওয়াইফ আমার ১০,০০০ টাকা দিছিল, তার একটা ইসলামিয়া ব্যাংকের চেক ভাঙ্গায় ১০,০০০ টাকা দিছিল, ওইখানে ১০,৫০০ টাকা আসলো, ১০,০০০টাকা দিছিল। এটা মার্চের দুই তারিখে, যেদিন রুম নেই আমরা, ওইদিনকে ১০,০০০টাকা দিছিল, বলছিলাম তোমার এই টাকাটা আমি দশ তারিখে দিয়ে দেবো। তাই গেছে গিয়ে আমার এখান থেকে ছয় তারিখে, দশ তারিখে আমার ফোন দিছে আমার টাকা যেদিন দেওয়ার ডেট, এর ভিতরে লোকের যোগাযোগ নেই আমার। তো ফোন দিয়ে কয় এই কথাবার্তা জিজ্ঞেস করলো, তখন ওরা আমি অনেক কথা বুঝাইলাম শুনাইলাম অনেক কথা। আমি কাম যদি দোষী হইতাম তাহলে পুলিশ ছাড়ে নাকি, পুলিশ টাকা হইলে ছেড়ে দেয়। তখন বললো আমার না টাকা দেওয়ানোর ডেট, আমি কে টাকা দেওয়ানোর ডেট, তুমি আজকে টাকা লিখাই তাহলে ফোন দিস না স্বামী হিসাবে ফোন দিস, এত কথা বলতে পারি না, টাকা দরকার। তখন আমি বললাম বিকাশের নাম্বার দাও, আর যে নাম্বারটা আমার ফোন দিছে এই নাম্বারটা হলো একটা হিন্দু মহিলার, তাদের বাড়ির ভাড়াইটা, তাদের বাড়িতে থাকে না, তাদের বাড়ির থেকে না হলো ৫০টা বাড়ি পরে থাকে। তখন ওই মহিলার নাম্বার আমি পাইলাম যোগাযোগ করে, তখন বিকাশের নাম্বার দিল, বিকাশের নাম্বারে আমি ৬,০০০ টাকা দিলাম। দেওয়ার পরে এই আমার লোক আবার কথাবার্তা শুরু হইলো, কথা বলতে বলতে আপনার ১৯ তারিখে মার্চের ১৯ তারিখে আমি গেলাম, আমার পরিবারের ফোন দিলাম, কিন্তু তোমার তো মোবাইল নাই, কয় আমি একটা মোবাইল কিনছি, তুমি ৬,০০০ টাকা দিচ্ছ, এখান থেকে ১,০০০ টাকা একটা মোবাইল কিনছি, আমাকে ১,০০০ টাকা দিয়ে কি মোবাইল পাওয়া যায়, ওই মোবাইলটা কই, যেটা তোমার হাতে ওই মোবাইল কই, মানে স্যামসং যে গ্যালাক্সিটা, এটা আবার ওরে আমি গিফট করছিলাম বিয়ের দিন, আমার তো দিছে কালাম সাহেবের ওয়াইফ, এই মোবাইলটা কি করছে আবার ফরমায় কি করছে ওরতে নিয়ে গেছে গা সোর্স, পুলিশের সোর্সে কইছে মামুন ভাই এটা দিতে বলছে আপনার। তখন এই নিয়ে গেছে মোবাইলটা, নেওয়ার পরে আমি যখন জানতে পারি ওর থেকে আপনার মোবাইল কই তোমার, কয় মোবাইল লয়ে গেছে গা। তখন এই মোবাইল আবার আমি থানা যায় যাত্রাবাড়ি থানার ওসি তার কাছে যা বলি, বলার পরে আমার মোবাইল উদ্ধার করার জন্য সব সোর্সের চাপ দেয়। তখন আমার সোর্স আবার ফোন করে বলে ৫,০০০ টাকা ভাই আমি বন্ধ রেখেছি, আমি ৫,০০০ টাকা এলে ছাড়াইতে পারো, পরে আমি উল্টা পাল্টা ব্যবহার করি, পরে মোবাইল পরের দিন সকাল ১০টার টাইম দেয়, ১০টার ভিতরে মোবাইল পাই। পরে এই মোবাইলটা নিয়ে আমি যাই ওদের এলাকায়, সেই মোবাইলটা আর দিইনি, যাওয়ার সময় একটা মোবাইল কিনে নিয়ে গেছিলাম ৬,০০০ টাকা দিয়ে, ওইটা দিয়ে আসি ৬,০০০ টাকা, আর আমার পরিবার বলছে সে আমার সামনে আসবে মোবাইলটা দিব তার এক নজর দেখবো। সে আসে না, আমার একটা শালার বউ আছে তার নাম হলো নাসিমা, স্বামীর নাম জসিম, সে আমার সামনে আসে, আসে বলে আপনি মামুন ভাই, আমাকে জি, পরে ওনার হাতে মোবাইলটা দিয়ে আর টাকা দিই ২,০০০, আমাকে দিয়ে দিয়েন। সে আমার সামনে আসলো না, তখন একটা ছবিও নিয়ে গেছিলাম, ছবিটা আমি ছিঁড়ে ফেলি এর সামনে, পরে আমি মোবাইল
ছবি ছিল,
এটা আমাদের দুইজনের ছবি,
ওকে
এই ছবিটা জিত করে ছিঁড়ে আলাই, মোবাইলটা দিয়ে আর ২,০০০ টাকা দিয়ে হেয়াত খরচের জন্য। তখন ওই দিন আর কথা বলে না বলে না, পরে আমি ১৪ তারিখে মার্চের ১৪ তারিখে আবার কথা হয় রেগুলার রাত্র করে কথা হয়, ১৯ তারিখের দিন আমি আবার গেছি, ওইদিকে গেছি আমার যাইতে বলছে, আমার ওয়াইফ যাইতে বলছে, যাইতে বলে তুমি সিদ্ধিরগঞ্জ পুলে এসে দাঁড়াও। তো সিদ্ধিরগঞ্জ পুলে দাঁড়ানোর পরে আমার ওয়াইফ দেখি কোন ফোন ধরে না, মানে অনেক ফোন প্রায় ১-২০০ ফোন মারছি, ফোন আর ধরে না। যখন আপনার সিদ্ধিরগঞ্জ একটা অপরিচিত এলাকায় আমি দাঁড়ায় রয়েছি, তখন আমার মানুষ ফ্লো করতে আছে এক জায়গায়, তখন আমার এই শালার বড় আমি ফোন করে বলছি, আমি আমার নিয়ে খেলতেছে না, ঠিক আছে খেলা আমিও খেলুম। তখন আমার শালার বউ আমার ফোন দিছে, মামুন ভাই আপনি আসেন আমার শাশুড়ি কথা বলবো, মানে আমার শাশুড়ি কথা, উনারও শাশুড়ি। তখন আমার তাদের বাড়িতে না নিয়া আরো দূরে, আরো ২-৪-১০ বাড়ি দূরে নিয়ে আর একটা বাড়িতে নিয়ে বসায়, তো এখানে আমার শাশুড়ি আমার সাথে কথা বলে আমার কয় তুমি এখানে আইস, ওকে আমি আপনার মেয়ে আসতে বলছি, তো এখানে আসছি, তোমার আমার মেয়ের সংসার আছে, মাইয়া আছে, তুমি জানো, আমি হ্যাঁ জানি, তুমি কেন আইসো, আমি আপনার মেয়ে বলছে দিকে যাইছি, আমি তার নিজে ইচ্ছাকৃত কাহিনী, সে আনায় এখন ২-৩ ঘন্টা সে মোবাইল রিসিভ করে না, ফোন ধরে না। তার ভিতরে আমার শাশুড়ি দেখলাম খুব রাগ টাগ হয়ে বাইরে গেল গা, বের হয়ে গেল গা, আমার শালার বউ আমি তাহলে মামুন ভাই জান গা। তাই আমি আইসা পড়ছি আপনার চিটাং রোড, আইসা পড়ার পরে আমার পরিবার আবার ফোন দিছে আমার ওই মোবাইল দেয়, একবার তিনি আর ২ ঘন্টা নিয়ে দাঁড়া করে রাখছে, আমার ফোন দিছে কই তুমি, ওই যে আমি বলছি আমি খেলুম, আমার নিয়ে খেলতেছে, আমারও খেলা শুরু। তখন আমার ওয়াইফ ফোন দিছে, দেওয়ার পরে কই তুমি আহ সিদ্ধিরগঞ্জ পুলের সামনে আহ। তখন আমি একটু মনের ভিত্তে আমার ভিত্তে একটা কামড় দিল যে সিদ্ধিরগঞ্জ পুলে যেতে গেছে, তার মানে আমি ঠেট করছি দেখে মনে আমার নিয়ে আটকাইব। তখন আমি আমি ঠিক আছে আহ, তা আমি সাহস দেখাই গেছি, যাওয়ানোর পরে দিয়ে আমার ওয়াইফ খালি পায়, সে আর কি বাসার তাই আমার শাশুড়ি আমার লোকের রাগ দেখা যায় মাইয়ার উপরে জ্বালাজালি করছে, মেয়ে চলো আমি তোমার যাবো। আমি বলতে এমনি কেন, এর ভিতরে কাউন্সিলর কিছু পোলা বানিয়েছে, পোলা বানাইছে আমারে। আমার ওই বলতেছে আপনি যান গাপা, তখন আমার ওই বলতেছে ওই যা তারা, তখন আমার ভাই আপনি সাইডে হেন সাইডে হেন, মানে ভিড় জমতাছে। তখন ওই ওই বাসাটা যে বাসাটা আমার শাশুড়ি বসাইছে ওই বাসায় আবার গেছি। যাওয়ার পরে আমার পরিবার আমার লগে পরে দেখে আমার শাশুড়ি আমারে দুইটা থাপ্পড় মারছে। থাপ্পড়টাই কারণে মারছে যে আমার মাইয়া তোর লগে যাইব তুই নিতা সত্যি। তখন থাপ্পড় খাই আমি চুপ হয়ে রয়েছি। এর ভিতরে আবার কাউন্সিলর পোলাপান পাঠাইছে, আমার ডাক্তারছে ওই রুমে আপনার ভাই বাইরে আহেন, আবার পাঠাইছে পোলাপান। এখন আমার পরিবার আমি বলতেছে আমি কই বুঝলাম না, মানে এরকম টাকাই না এরকম পোলাপান টোলাপান দা কিচ্ছা কাহিনী করতেছ। তখন আমার ওয়াইফ আমরা জারি মারানে আমি চুপ রইলাম। পরে কাউন্সিলরের বাসায় লয়ে গেল। তাই এর আগে কয়েকদিন কাউন্সিলরের কাছে বলছি যে আপা আমার সংসারটা আপনি এই ঘটনা, আপনার বোন ম্যারিড আর আমি একটা আনম্যারিড, কিন্তু যে কোনো কারণবশত হয়ে গেছে এটা, এখন আমার দিকটা আমি ডাকতে পারব না, কারণ আমার এখানে সব জানা জানি হয়ে গেছে, আমি বিয়ে করছি, আপনার বোনের কাছে আমার মনে হয় খেলনা মনে হইতাছে। তখন কয় ভাই আমার বাসায় তো আপনি আইতে পারবেন না, আমার বাসায় চেয়ারম্যানের নিষেধ, কোন পুরুষ মানুষ আসতে পারে না। তখন আমি চিন্তা করলাম হইতেও পারে, তো বাসায় আমার নিয়ে গেল কাউন্সিলর রুমে নিয়ে গেল। যাওয়ার পরে মানে আমার যথেষ্ট সম্মান করছে, খুব সম্মান করাতে ওইখানে আমার কাউন্সিলরের মা আমার ফুফুর শাশুড়ি উনি আইসা আমার বউরে গালাগালি করলো, বাইরা বিমানের বাচ্চা মুখ তো মুখ গালাগালি করার পরে আমরা দুইজন বেরে আয়া পড়লাম। আসার পরে এখন ওই ঋণ গুলা যে আছে ওইখানে ঋণের জন্য আমার শালার বউ যার নাম নাসিমা উনি আমারে বলতেছে তেলে টাকা পয়সা। আমি ঠিক আছে, ও তো ঋণ আজকে 5 বছর দেয়া, 4 বছর আগে ঋণ করছে 5 বছরে পড়ছে, তো এতদিন সংসার করছে ওই স্বামীতে তো নিতে পারেনি, ওই স্বামী এগুলোর ব্যাপারে জানে না। এখন এটা আমি তো জানছি, আমি কম বেশি দিমু, আমার একটু সময় দিতে। তখন কয় না আমি মানুষের টাকা পাইব, মানুষের মানুষ বুঝুক আমি টাকা পাই, টাকা আমার টাকা এখন দিয়ে যেতে হইব আপার সামনে। তখন আমি কই আপনার কত টাকা, কয় 40,000 টাকা। আমি কই আমার তো এখন 40,000 টাকা তো আমি তার সাথে নিয়ে নেবার লগেও না, আমার একটু সময় দেন। কয় না ভাই আমার টাকা ছাড়া আপনি বউ নিতে পারবেন না। তখন আমার ওই পকেটে ডান পকেটে মোবাইলটা আসলো যে গ্যালাক্সিটা, ওই মোবাইলটা বের করে দিই। তখন আমি কে ভাবি মোবাইলটা রাখেন আপনি, মোবাইলটা যদি আপনি বিক্রি করেন মান কানার ভাই অন্ধর কাছে বিক্রি করলো 20-25,000 টাকা বিক্রি করতে পারবেন সেকেন্ড হ্যান্ড হিসাবে। তখন মোবাইলটা আপার হাতে নিয়ে দিল, দেখলো, দেখার মোবাইলটা সিমটি খুলে দিল, রেখে দিল মোবাইলটা। মোবাইল ওনার আমার শালার বোর্ড টাকার জামানতের জিম্বাদার হিসাবে মোবাইল রেখে আসলাম। এরপরে আমার সংসারে আসার পরে ঋণের খবর, এই ঋণ ওই ঋণ এক এক সেক এক ঋণ। সে বলছে যে আমার ঋণ আছে আমি 2-3 লাখ টাকা। তখন আমার যে বন্ধু আছে শনি একটাতে বিলাই বাবু, ও একটু একটু খারাপই, খারাপ বলতে মানে ওইও মানে সন্ত্রাস টাইপের, সব কাজের লগে জড়িত, একটু মাদকের ভিতরে একটু বেশি জড়িত। তখন আমার শালার বড় আমি বললাম যে আপনার স্বামী তো নেশা বেছে, ফেন্সি ডিল বেছে, ইয়াবা বেছে, তাহলে আমি আপনার ইয়াবা টাইপের নিয়ে দিই, লোকজন আছে আমার কাছে নিয়ে দিই, আপনি স্বামীর কাছে বিক্রি করে আপনার টাকা নিয়ে নিন। তখন একদিন আমি ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করি বিলাই বাবুর থেকে, বিলাই বাবু নিয়ে দেয় আবার ডাবলু থেকে আমার। তা আমার পরিবার আমি কইলাম কে দাও যে কাজগুলো আমার আমি ছোট থেকে ঘিনাইছি নিন্দাইছি ওইসব কাজ আসতে কপালে, তা আমার বাড়ির থেকে আমি কোনো ব্যাগিন পাইতাছি না, আমি চুরিও করতে পারতাছি না ছিনতাইও করতে পারতাছি না। তখন আমি ওইখান থেকে আপনার 200 ইয়াবা ট্যাবলেটের দাম 20,000 টাকা নিয়ে আমি বাসায় আনি, আমার শালার বোর্ডে দিব টাকার জন্য, তার স্বামী বিক্রি করে। তখন ওইটা আনাতে আমার শালার বোর্ড লোক আমি কথা বইলে আমার পরিবারের সামনে 2-3 জন আমরা বসে আলাপটা করি যে এখন ঋণ তো দিতে হইব, অনেকটা অনেকটা করে তো দিতে হইব, কিন্তু আমি এগুলো ধরুমো না ছুমো না, আমি জানিও না আপনার স্বামী বিক্রি করুক আর আপনি যারতে পারেন অর্থে বিক্রি করেন, আমি নিয়ে দিতে পারো, ওই লোকের লোকের টাকার লেনদেন আমি বুঝব। তখন ওইখানে ওটা দেওয়াতে আমার পরিবার আমার একদিন বলল যে মামুন এমন কিছু করো না যে আমার তোমার থেকে বাধ্য হইতে। আমি কেমন কি, তুমি এখন তুলে জীবন ভর তুমি আমার 2-3টা জিনিস জানতে পারবো না, এক হলে আমি বিয়ে করছি, আমার বউ আছে কোথাও 2টা বা একটা, এই ধরনের ঘটনা শুনবো না, আর একটা প্রমাণ দেখাইতেও পারবো না, আর এক পাইবা না আমি কোনো নেশা করি, এই প্রমাণও পাইবা না, এমনি প্রমাণ পাইব খারাপের লোকের চলাফেরা বা ওনে মারছি এনে ধরছি এই ধরনের প্রমাণ পাইব। তখন আপনার ওই মাদকের জিনিসটা দিলাম, এরপর আমার একটা মোটর সাইকেল আছে, মোটর সাইকেলটা আমি বিক্রি করলাম, আবার নতুন করে সংসার করতেছি। 15 দিন করার পরে আমার পরিবার চলে গেল, চলে গেল কি কারণে, আমি একটা চর মারি, তার একটু ভুলের কথা, চর মারাতে আপনার সে চলে যায়, চলে যাওয়ার পরে আমি অনেকদিন যাতায়াত করি তাদের এলাকায়। যাতায়াতের পরে আমার পরিবারের যাই দিয়ে মোবাইলে কথা বলতেছে, তাই আমি যা ডাক দিই। ডাক দেওয়ার পরে আমার একটা ঝাড়ি দেয়, আমার শাশুড়ি আমার শালারে খবর দেয় ফোন করে। দুইটা শালা, একটা শালা ছোট শালা, ওইটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, ল্যাংড়া ওয়াল পড়ে গেছিল, বিল দেওয়াল পড়া। ওর লাঠিটাও আমি নিয়ে দিছি, যে লাঠিটা আমি পঙ্গু হাসপাতালে এখান থেকে কিনে নিয়ে গেছি, ওই লাঠিটা দিয়ে আমারে আমার শাশুড়ি আমার পরিবারের সামনে আমাকে খুব মারধর করে, আমার শালা সহ দুইজনে। আমার এমন ভাবে মারছে যে চোর ছিনতিকার এইভাবে মারে না,
খুবই অপমান কর। আমি একটু শেষের দিকে আসতে চাই, সম্পর্কটা কি শেষ পর্যন্ত আছে আপনার ওয়াইফের সাথে? আপনার
আমার পরিবার আমাকে যখন আমি টাকা দিই তখনই আমার সাথে কথা বলে, আর এখন জানতে পারছি সে বিদেশ চলে যাবে।
মানে আলটিমেটলি আপনাদের ডিভোর্স হয়নি? ডিভোর্স কি হয়েছে?
আমি ডিভোর্সের কাগজ পাইনি।
সে বলে কি সে ডিভোর্স দিয়ে দিয়েছে?
না, সেও বলে না। তার ফ্যামিলি গেলে আমাকে আপনার এই যে মারলো যেদিন কদিন আমার হাতে একটা কাগজ দিছে, আমি কাগজ নেইনি। আমার নিয়ে ক্লাবের ভিতরে আটকাইছে, একটা স্টামে বন্ড সই রাখছে, ব্লাইন্ড স্টামে সই রাখছে কাউন্সিলরের ক্লাবে। তাদের এখানে গেলে আমার ডিফোজের কাগজ দেখায়, কিন্তু আমার এখানে তো ডিফোজের কাগজ আসবে নোটিশে।
কতদিন যাবত আপনার স্ত্রীর সাথে যোগাযোগ নাই?
যোগাযোগ নেই আপনার ফেব্রুয়ারি মার্চ
এই বছরের এপ্রিল থেকে,
এপ্রিলের দুই তারিখের থেকে এই পর্যন্ত
কোন যোগাযোগ নেই।
না, যোগাযোগ হয়েছে এর ভিতরে আপনার এই গত মাসে দুইবার আইসে, একবার দশ দিন থাকছে আর এইবার 15 দিন থাকছে।
মানে বুঝতে পারছি পুরোপুরি একটা ছন্ন ছাড়া জীবন। আর আপনার স্ত্রীর দেনাগুলা?
এই দেনাগুলোর ভিতরে আমি আপনার 1 লক্ষ টাকা দিছি এই 3 মাসে,
আর বাকি
ভেঙ্গা ভেঙ্গা দিছি 5,000, 10,000, 20,000।
দেনা কি পরিশোধ হয়েছে?
না, দেনা পরিশোধ হইতেছে না, সে দেনার জন্য এখন বিদেশ যাইতেছে, এটা আমি শুনতে পারলাম সবার কাছে। সে বিদেশের লাইন জয়েন করছে, তার ফ্যামিলি তার মা আর কি বিদেশ পাঠিয়ে দিতেছে।
তার যে মেয়ে ছিল একটা, সেই মেয়েটা কোথায় থাকে?
মেয়েটা তার বাবার কাছে।
আপনি এখন?
এখন আমি টাকার জন্য আমি অনেক জায়গায় দৌড়েছি, এখন আমি যদি টাকাটা কামাইতে যাই তাহলে আমার অন্ধকার জীবন পয়সা নিতে হবে। আমি টাকা কামাইতে পারবো, আমি যদি ইচ্ছা করি দুই একদিনের ভিতরে 2-4,2 লাখ টাকা কামাবো, কামাইতে পারবো, কিন্তু আমি অন্ধকার জীবন চাই না। আমার এই পরিবার নিয়ে আমি বাঁচতেছি, আমার এই মানে আমি যারা বিয়ে করছি সিদ্দিরগঞ্জ এই জহুর আক্তার, আমি তার হলে বাঁচতেছে, কিন্তু আমি ঋণ করতে পারতাছি না। ঋণ সময় দিতে আমার কিন্তু সময়ও দিতেছে না আমার শালার বউ শাশুড়ি। এখন আমি টাকা যদি আনতে চাই বা টাকা কামাইতে যাই তাহলে আমি টাকা কামাইতে পারবো, সর্বোচ্চ 1-7 লাগবে আমার এই 3-4 লাখ টাকা জোগাইতে, কিন্তু আমি কোনো খারাপের সাথে আর জড়াইতে চাই না।
সো এই হচ্ছে আপনার জীবনের অপ্রিয় সত্য। প্রিয় শ্রোতা, এই হচ্ছে মামুনের জীবনের অপ্রিয় সত্য। মামুন এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটা তার চরম পরিণতি। ভুলগুলো আপনারা দেখেছেন, ভুলের পেছনের কারণ দেখেছেন এবং পরিণতি আপনারা দেখেছেন। বিধাতার যে শাস্তি, বিবেকের যে শাস্তি, সেই শাস্তি কত বড় হতে পারে। একজন অপরাধী যখন অপরাধ করে যান, প্রকৃতি কেন জানি চায় না যে সে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। তাকে এমন একটা ডিলেমার মধ্যে ফেলে দেয় যখন বিবেক জেগে যায় তারপরও সে পারে না সেখান থেকে ফিরে আসতে। কি করবে মামুন এখন, সেটাই হচ্ছে প্রশ্ন। যাই হোক, এ পর্যায়ে আমরা যোগাযোগ করব আমাদের এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ ডক্টর তাজুল ইসলামের সঙ্গে। তিনি পুরোপুরি শুনেছেন আমাদের এই অনুষ্ঠান, তার এখন কি বলার আছে। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, আপনার কি বলার আছে?
জি, আমি শঙ্কর মামুনের কাহিনীটা যা শুনলাম একেবারে টিপিক্যাল যে কাহিনী, যে যারা ছোটকাল থেকে অন্ধার বিজয়ার বুকে আচরণ সমস্যার বুকে তারাই আস্তে আস্তে পরবর্তী পর্যায়ে অপরাধী হয়ে ওঠে, সমাজে মাস্তান হয়ে ওঠে। এখানেও সেই ঘটনা ঘটেছে। এবং আমি আরেক সব জায়গায় যে কথাটা বলতে চাচ্ছি যে আচরণ সমস্যাই হোক অথবা মাস্তানি হোক বা অপরাধ হোক, সেটা যদি সেই সমাজ এবং সেই রাষ্ট্র যদি তাৎক্ষণিকভাবে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তাদের ভিতরে সেই অপরাধ প্রবণতা বাড়তে থাকে। মামুনের ক্ষেত্রে হয়েছে যে সে দোকান থেকে টাকা পয়সা নিত, নিজের খালাতো ভাইকে সুবিধা মেরে সে, অথচ তার জন্য তার কোনো শাস্তি পেতে হয়নি। এগুলি আমাদের সামনে সাদা উদাহরণ। আমাদের সমাজের মানুষের কাছ থেকে, পরিবারের লোকদের কাছ থেকে, সমাজের লোকের কাছে আমাদের আবেদন থাকবে যে এরকম ভাবে যেকোনো পরিবারই এরকম যদি কোনো বাউন্ডারি ছেলে তৈরি হয়, বোকাচে ছেলে তৈরি হয়, সেটা যেন এইভাবে পার পেয়ে যেতে না পারে, কারণ তাহলে তারা একসময় দানব হয়ে উঠবে। সেটা হয়ে উঠেছে পরবর্তী পর্যায়ে, সে সত্যি সত্যি পুরো সন্ত্রাসী হয়ে উঠেছে। সে মারামারি করেছে, সে মারামারি করার ফলে তারা তো প্রভাব বিস্তার হয়েছে, আর প্রভাব বিস্তার করলেই আরো বেশি হিরোইজম পাওয়া যায়, আরো সম্মান পাওয়া যায়, এবং সেই কারণে সে মাস্তান দিকে আরো বেশি বাড়তে থাকে। এইগুলো হচ্ছে সামাজিক কারণ, যে কারণে আমাদের দেশে অপরাধ বাড়ে। সেই জন্য আমাদেরকে প্রথম থেকেই সমাজের যদি ব্যবস্থা নেয় এবং তাদেরকে তাদের সম্মান না দিয়ে তারা যে পাপী পাপী তারা যে অপরাধী তারা যে গৃহীত সেই ব্যবস্থা দিতে হবে, তাদেরকে উল্টো শাস্তি দেওয়া, তাদেরকে আরো মর্যাদা দেওয়া, তাদেরকে সম্মিলন করলে তারা এই অপরাধগুলি বাঁচতে থাকবে। তো যাই হোক, শেষ পর্যন্ত সে এখন একটা পর্যায়ে চলে এসেছে যে একটা মহিলার সঙ্গে সম্পর্ক করে সে একটা ধাক্কা হয়তো খেয়েছে, কিন্তু সে এখন জ্ঞানাগ্রস্ত হয়ে গেছে এবং তার অনেক সত্য সৃষ্টি হয়ে গেছে। এখন তার সমস্যা দাঁড়িয়েছে যে জ্ঞানা যদি তাকে শোধ করতে হয়, সে যেহেতু অপরাধ যদি ছিল না, স্বাভাবিক কাজকর্ম করেনি, স্বাভাবিক জীবন যাপন করেনি, স্বাভাবিক আয় উপার্জনে তখন রাস্তাতে হয়নি, অত সে কিভাবে জ্ঞানা শোধ করবে? তাকে এখন ভাবতে হবে যে আমাকে সারা জীবনে যা করেছি সেটা একটা অন্ধকার জগতের কাজ এবং খুব খারাপ কাজ, আমাকে এখন আলোর জগতে ফিরে আসতে হবে। এই জগতে যে বাস্তবতা সেটাকে মানিয়ে নিতে হবে, এখানে আমাকে নিজের যে আমার শারীরিক সামর্থ্য আছে বা মেধা আছে সেটা দিয়ে আমি যতটুকু পারি আয় করবো, উপার্জন করবো, সেটা দিয়ে আমি কষ্ট করে হলো এবং অপমান লাঞ্ছনা সুযোগ হলেও জেনাগুলি আস্তে আস্তে আমি শোধ করে দেবো। অতএব আমি হঠাৎ করে প্রচুর টাকা পাওয়ার কোন সুযোগ তার নাই, এটা আমার প্রাপ্ত হবে সারা পৃথিবীতে নিয়ম। অর্থাৎ সে জানে হঠাৎ করে টাকা পাওয়ার কোন চেষ্টা না করে তাহলে তাকে আবার এই খারাপ জগতে যেতে হবে, তাকে বাস্তবতা মানতে হবে যে আমাকে ধীরে ধীরে আমার জন্য সামর্থ্য যতটুকু আছে সেই সামর্থ্যগুলি একটা কাজ করবো বা লেবার গিরি করবো, দরকার হলে সেটা করে হলো আমি আস্তে আস্তে জানা থেকে মুক্ত হয়ে আমি আবার সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসবো।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আমাদেরকে মূল্যবান মতামত জানিয়ে দেবার জন্য। প্রিয় শ্রোতা, আমরা শুনছিলাম জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলামের মতামত মামুনের জীবন সম্পর্কে। আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিচ্ছি, একটু পরে আবারও ফিরে আসবো যাহা বলিব সত্য বলিবতে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে মামুনের জীবনের অপ্রিয় সত্য। লাখো মানুষের সামনে সে যা আজকে স্বীকার করেছে সেটা নিঃসন্দেহে দুঃসাহসের একটি ব্যাপার, এবং ওর যে ছবিটি ফেসবুকে দেখা যাচ্ছে দগ্ধ ছবি, সেটা অনেকখানি আপনার অন্তরাত্মাকে নাড়িয়ে দেবে যে এই ছবিটি দেখার পরও আরেকটি মামুনের জন্ম এই সোসাইটিতে হবে কিনা, বা না হওয়াটাই যে স্বাভাবিক এটাই আমরা ধরে নিচ্ছি। এবং একজন মামুনও যদি সচেতন হয় তাহলে আমরা বলবো যাহা বলিব সত্য বলিব সাকসেস। প্রিয় শ্রোতা, অনেক অনেক কমেন্টস পেয়েছি, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই সেজন্য। ফেসবুক থেকে, ইমেইল থেকে, টেক্সট থেকে কিছু কমেন্টস আমি পড়ে শোনাতে চাই। শশী লিখেছে, মামুনদেরকে সবাই ব্যবহার করে, যারা ব্যবহার করে তাদেরই আগে শাস্তি হওয়া উচিত। আলিফ লিখেছে, মামুনের বাবা মা যদি ফুপাতো ভাইকে ছুরি মারার বিচার করত তবে মামুনের আজকে এমন হতো না। রফিক লিখেছে, যে বোমায় মামুনরা মানুষ ঝলসিয়ে দিত সে বোমায় আজকে সে নিজেই ঝলসে গেছে। টুম্পা লিখেছে, মামুনের বিচার এভাবেই হওয়া উচিত ছিল। আলিম লিখেছে, এজন্যই ছোটবেলা থেকেই বাচ্চাদের শিক্ষা দেওয়াটা জরুরি। ছন্দা লিখেছে, আমরা ভুলে যাই যে উপরে কেউ একজন আছে যিনি সব দেখছেন। শাহ আমান লিখেছে, আমরা মামুন মুক্ত সমাজ চাই, বোমা মুক্ত জীবন চাই। প্রিয় শ্রোতা, এখানে বারবারই আমরা একটা কথা বলে থাকি যে মামুনকে নিয়ে কমেন্টস করাটা আমাদের মূল উদ্দেশ্য নয়। মামুনের যা শাস্তি তা তো হয়েছে, কিন্তু মামুনকে শোনার পরে আপনার ভেতরে যে উপলব্ধি সেটা আপনাকে কতটুকু নাড়া দিতে পেরেছে, আপনি কখনো মামুনের মতো হবেন কিনা, কিংবা আপনার বন্ধুকে আপনি মামুনের মতো হতে দিবেন কিনা, সেই জায়গাটিতে আপনি কতটুকু সচেতন হয়েছেন, সেই বিষয়ের উপরে টেক্সট আসলেই আমরা বরং খুশি হতাম। যাই হোক, আমরা ধন্যবাদ জানাতে চাই মামুনকে। তো মামুন, এই যে টেক্সটগুলো এসছে, আপনার কি বলার আছে?
আমার এই দেশের মানুষের কাছে এটাই বলার, আমার মতন ভুল, আমার মতন উগ্র মিজাজি কাজকর্ম যেহেতু কেউ না করে, তাহলে আমার মতন এরকম পস্তাইতেই বলবো। আমার ভালো ফ্যামিলি আছে, ফ্যামিলি থাকতো আমি পস্তাইতাছি, বাইরে বাইরে ঘুরতাছি থাকতাছি, আর আমি এখন যে টাকার জন্য খারাপে জড়ামু, জড়াইলে আমি টাকা একদিনের ভিতরে কামাইতে পারবো, কিন্তু যাদের কাছে টাকা চামু, যে বড় ভাই আছে, এলাকার সিনিয়র ভাই আছে, এদের নিজের ফয়দা লুটে, তা আমি কারো ফয়দা লুটানোর জন্য আর খেলোয়াড় হইতে চাই না, আর আমার মতন এই দেশের কেউ যাতে আমার মতন না হয়।
আপনার বাবাকে আপনি কিছু বলতে চান?
না, আমার বাবাকে কিছু বলতে চাই না। আমার বাবার কাছে, আমার বাবার আমি অনেক কষ্ট দিছি, তার অনেক ধ্বংস করছি টাকা পয়সা, আর আমার বাবা আমার এই ব্যাপারে হেল্প করবে না। আমার বড় ভাই,
আপনার বাবার কাছে কি আপনি ক্ষমা চাইতে চান?
আমার বাবার কাছে আমি ক্ষমা চাইছি মোবাইলের মাধ্যমে। পরশুদিন আমার মার কাছে আমি গেছিলাম, গতকালকে পাও ধরে মাপ চাইছি, কিন্তু তাদেরকে আমি অনেক ধ্বংস করছি, তো তাই তাদের কাছে কিছু পাইতাছি না। আর এখন আমার পরিবার যে জোহরা, সেও ভালো, সেও খারাপ না, সে খুবই ভালো। সে কিছুদিন আগে এমন ফ্যামিলির হয়ে, মনে করেন ফ্যামিলির টাকার চাপে সে গার্মেন্টসে কাজে লাগছিল, 15 দিন কাজ করছে শুনছি, আমি দেখিনি শুনছি মানুষত্বে, সে আমার কাছে স্বীকার আছে। এখন সে বর্তমান 3 লক্ষ টাকা ঋণ আছে, 3 লক্ষ টাকা যে আমি দেব মানুষের থেকে আই না, কিন্তু যার থেকে আনবো সেই আমার একটা কাজ করাইব। তাই আমি আর কাজ করতে চাই না। আল্লাহ যদি আমার কোনো ব্যবস্থা করে দেয়, আমার পরিবারের ঋণটা দেওয়ার জন্য দিয়ে দিব।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের মামুনের জীবনের অপ্রিয় সত্য। একটা কথা আছে, সে নেসেসিটি নোজ নো ল। মামুন যে পথে হেঁটেছে, মামুন আজকে কোন একটা সরকারি চাকুরিজীবী হতে পারতো, মামুন আজকে কোন একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হতে পারতো, মামুন আজকে খুব সৎ পথে টাকা রোজগার করতে পারতো, কিন্তু মামুনের সে শিক্ষাগত যোগ্যতা নেই, ছোটবেলাতেই সেটা নষ্ট হয়ে গেছে। মামুন যেই পসিবিলিটির মধ্যে পড়েছিল, একটা গুড পসিবিলিটি মালয়েশিয়া, সেটাও একটা অন্ধ লোভে নষ্ট হয়ে গেছে। মামুন আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, সে অতীতের দিকে যদি ফিরে তাকায়, তাহলে তার আফসোস করা ছাড়া আর কিচ্ছু করার নেই। এখন মামুন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে সে যদি সামনের দিকে তাকাতে চায়, তাহলে সে কোনো পথ খুঁজে পাচ্ছে না। এর চেয়ে বড় পরিণতি আর কি হতে পারে? এই হচ্ছে মামুনের জীবনের অপ্রিয় সত্য। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা চিঠির মাধ্যমে যিনি কনফেস করেছেন এই সপ্তাহে, তার কথাগুলো শুনবো। চিঠির মাধ্যমে আমাদের কাছে কনফেস করেছে হচ্ছে কুমকুম। কুমকুম আমাদেরকে মেইল করে তার জীবনে যে অপ্রিয় সত্য জানিয়েছেন, যেটা খুবই মর্মস্পর্শী, আমরা চলুন আর যে সুমনের কাছ থেকে সেই মেইলটি একটু শুনি।
যাহা বলিব সত্য বলিব।
আজ আমাদের কাছে চিঠি লিখে পাঠিয়েছেন কুমকুম। কুমকুমের বাসা মৌচাকে। সে লিখেছে, একটা সময় আমার ফেসবুকে খুব আসক্তি ছিল, আমি দিনরাত ফেসবুকে চ্যাট করতাম, নতুন নতুন বন্ধু পাতিয়ে তাদের সাথে জমিয়ে ভাব করে নিতাম। চ্যাট করা ছাড়া ফেসবুকে অন্য কোনো কার্যকারিতার কথা আমার মাথাতেই আসত না। ফেসবুক আর আমি আর এই চ্যাট, এই ছিল আমার দৈনন্দিন কাজের রুটিন। তবে মূল ব্যাপার ছিল টাকা হাসিল করা। আমি বন্ধুত্ব তৈরি করে ছেলেদের কাছ থেকে প্রচুর টাকা হাসিল করতাম, তারপর একসময় তাদের ব্লক করে দিতাম। কিন্তু একসময় এসে আমি বুঝতে পারলাম আমি কাজটা ঠিক করছি না। আমি তারপর থেকে খুব মানসিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। বর্তমানে আমার ফেসবুক আইডি ডিএক্টিভেট রয়েছে। আমি আমার এই কাজের জন্য অনুতপ্ত।
যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ সুমন এবং কুমকুম। কুমকুম, আপনাকে সাথে একটা কথাই বলতে পারি, টাকার নেশা বড় নেশা। আপনি যে উপলব্ধি করেছেন, সেই উপলব্ধির জায়গাটি থেকে যদি বের হতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে অনেক অনেক সাধুবাদ আমরা জানাবো। এবং আপনার জায়গাটি থেকে যদি আর কেউ সচেতন হয়, তাহলে নিঃসন্দেহে সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। প্রিয় শ্রোতা, শেষ হয়ে যাচ্ছে আজকের মতো যাহা বলিব সত্য বলিব। ধীরে ধীরে পর্দা নামছে আজকের। আগামী রবিবার আমরা সবাই ঈদের আমেজে থাকবো, এবং সেই সময়ে আমাদের যাহা বলিব সত্য বলিবতে আসছেন অন্যতম একজন অতিথি, যার নাম হচ্ছে কালা জাহাঙ্গীর। এবং তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের অন্তর ছুঁয়ে যাবে আমরা বিশ্বাস করি। সুতরাং আগামী রবিবার যাহা বলিব সত্য বলিব আপনি কোনোভাবেই মিস করবেন না। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের যাহা বলিব সত্য বলিব এখানেই শেষ করছি। আর জি কিবরিয়া, আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, সর্বোপরি আমার টিম মেম্বারদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ রাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে। সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
FM 89.2. This track was downloaded from FusionBD.com.